This track was downloaded from FusionBD.com.
FM 89.2.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আমার আজকের অতিথি। নামটা একটু পরেই আমি তার কাছ থেকে জেনে নেব, তবে তার আগে বলে নেই, হ্যালো 8920 শুরু হলো আরো একবার। আর হ্যালো 8920 মানেই হচ্ছে এখানে জীবনের গল্প। জীবনের গল্প আমাদেরকে প্রতিনিয়তই আমাদের নিজের জীবনটাকে অনেক বেশি ঋদ্ধ করে যাচ্ছে। আমরা বলি যে ইটস নট অ্যান এন্টারটেইনিং শো, আমরা কিন্তু বিনোদনের জন্য কোনো শো অনুষ্ঠান করি না, বিশেষ করে হ্যালো 8920। তাহলে আমরা হ্যালো 8920 কেন করি, প্রশ্ন আসতেই পারে। কারণ রেডিও শুনলে তো মানুষ সেখান থেকে বিনোদিত হবে। আমরা হ্যালো 8920 করি যে এখান থেকে যারা জীবনের গল্প শোনেন কিংবা যারা জীবনের গল্প বলতে এসছেন, দুইটা জায়গার থেকে একটা সেতু বন্ধন তৈরি করার জন্য। আমরা বিশ্বাস করি যারা এখানে জীবনের গল্প বলতে আসেন তারা আমাদের লিসনার, এবং যারা জীবনের গল্প শোনেন তারা আমাদের মিলিয়ন মিলিয়ন লিসনার্স, এবং সেটা অবশ্যই প্রমাণিত। এই যে জীবনের গল্প, সেই জীবনের গল্প কোনো না কোনো ভাবে আপনার অন্তরাত্মাকে টাচ করে, আমরা সেটা বিশ্বাস করি। কারণ আমরা দেখি যে এখানে যখন একজন মানুষ কাঁদে, সেই সাথে সাথে হাজার হাজার মানুষ কাঁদে। আমরা দেখি এখানে একজন মানুষ যখন হাসে, তখন হাজার হাজার মানুষ হাসে। এই যে কান্না, হাসি, আনন্দ, বেদনা, দুঃখ, সুখ, ভালোবাসা, সবকিছু মিলিয়ে একজন মানুষের যে লাইফের স্টোরি, এবং সেই জীবনের গল্প এখানে প্রচারিত হয় একটা জিনিসের উপর বেসিস করে। সেই বেসিসটা হচ্ছে সেই জীবনের গল্পে কোনো কিছু শেখার আছে কিনা। যদি আপনি মনে করেন যে তার কাছ থেকে আপনি নিবেন, তার জীবনের গল্প থেকে আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে চলার জন্য কিছু একটা নিলেন, সেটা যে কোনো পার্টি হোক না কেন, যে কোনো বিষয় হোক না কেন, ইটস আপ টু ইউ। নেয়া না নেয়া একেবারেই আপনার ব্যাপার। কিন্তু আমরা এই অনুষ্ঠানটি যখন শুরু করেছিলাম তখন আমাদের একটা উদ্দেশ্য ছিল মন খুলে মনের কথা বলা। আমরা বিশ্বাস করি সমাজে অসংখ্য মানুষ আছেন, প্রত্যেকটি মানুষই প্রতি মুহূর্তে বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। সেই অভিজ্ঞতার জায়গাটি থেকে আমরা বলতে পারি যে তাদের হয়তো বা বড় কোনো প্ল্যাটফর্মে কখনো বলার সুযোগ হয় না। প্রত্যেকটা মানুষের জীবনই অনেক অনেক বেশি অ্যাডভেঞ্চারাস। কি নেই একটা জীবনে, সবই আছে, সব ধরনের অভিজ্ঞতা আছে। এবং সেই জীবনের গল্প যখন এখানে লম্বা সময় ধরে উপস্থাপিত হয়, সেই মানুষটির মনের কথা বলার একটা সুযোগ, এবং আমরা যারা কান পেতে শুনি সেই সব মনের কথা আমাদের অন্তরকে নাড়িয়ে দেয়। আমাদের 150তম পর্বের পর আমরা হাঁটাহাঁটি করে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের এই জীবনের গল্পে আরো একটি পর্ব যোগ করতে যাচ্ছে একজন অতিথি, তার সঙ্গে পরিচিত হব। আর বারবারই বলি একটা কথা যে হ্যালো 8920 আপনার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম, এবং এখানে এসে যদি মনে করেন যে আপনি আপনার জীবনের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো বলবেন এবং সেটা বিভিন্নভাবে মানুষের অন্তরাত্মাকে টাচ করবে, তাহলে আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আবারও বলি 9115668, আরও একবার বলছি 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলে তারপর আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলে আপনার সঙ্গে যোগাযোগ করতে বলবেন, আমাদের টিম মেম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর ফোন করতে পারেন আপনি আরেকটি নাম্বারেও, 09613892892, আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি নির্দেশনাগুলো ঠিক মতো শুনে আপনার কথাগুলো রেকর্ড করবেন। চলুন এ পর্যায়ে আমার অতিথি যিনি আছে তার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলুন।
আমার নাম শরীফুল ইসলাম আশাদ।
ডাকনাম কি?
ডাকনাম শরীফ। আজকে 3-4 বছর ধরে আমার নামটা যোগ হয়েছে আশাদ নামটা।
আশরাফ নামটা আপনি পরবর্তীতে যোগ করেছেন আপনার নামের সাথে, এটা কোন একটা ঘটনার প্রেক্ষাপটে, রাইট? ওকে, সেটা আমরা ধারাবাহিক ভাবে জানার চেষ্টা করব। কোথায় থাকেন আপনি, মানে জন্ম হয়েছে কোথায়?
আমার দেশবাড়ি ফরিদগঞ্জ জেলা চাঁদপুর।
এখন বর্তমানে থাকছেন কোথায়?
বর্তমানে এখন যাত্রাবাড়ি আছি।
আপনার বয়স আনুমানিক?
29 বছর।
29 বছরের আশরাফ আজকে তার জীবনের যে গল্প সেটা এখানে বলতে এসেছে। ওকে, আমরা শুরু করতে চাই আশরাফ আপনার জীবনের গল্প। আপনি নিশ্চয়ই শৈশব থেকে শুরু করবেন।
জি,
শুরু করুন।
আমি এমন ফ্যামিলিতে জন্ম হয়েছি যে ফ্যামিলিতে হাজি সাহেব আমার দাদা, আমার কাকু হাজি সাহেব, আমার বাচ্চা ছেলে 3 ভাই, আমি 6 ভাইয়ের সবার ছোট, 5 ভাই 5 নাম্বার। তো আমি মা বাবার সবার আদর ছিলাম। আমার বয়স যখন 15 বছর শুরু হয় তখন আমি স্কুলে আসা যাওয়ার ভিতরে থাকি।
15 বছর বয়সে আপনি স্কুলে যান?
হ্যাঁ, 15 বছর, মানে 5 ইয়ার থেকে স্কুলে যাওয়া আসা করি, 15 বছর পর থেকে আমার জীবনটা উল্টে যায়।
আচ্ছা, 15 ইয়ার্স যাওয়ার আগে আমি একটু জানতে চাই যে কয় ভাই বোন ছিলেন আপনার?
আমার 6 ভাই 2 বোন।
6 ভাই 2 বোন। আপনার সিরিয়াল?
আমি 5 নাম্বার।
5 নাম্বার। আপনার বাবা কি করতে?
আমার বাবা টেলার কাজ করে।
টেইলরিং এর কাজ করে?
জি।
ওকে, মানে থাকেন একটা যে একটা নিডি ফ্যামিলি কিংবা একটা সচ্ছল পরিবার। আপনাদের পরিবার আসলে কেমন ছিল?
মধ্যস্থল পরিবার, মিত্র,
মানে মধ্যম আয়ের পরিবার।
হ্যাঁ।
ওকে, ঠিক আছে, বলুন।
তারপরে আমি দেশের বাড়িতে এরকম আমার মন্তলা স্কুল ফাইভ পাস করার পরে আমি মন্তলা স্কুলে ভর্তি হই। তারপরে ওখানকার একটা স্কুল, যে স্কুল সাথে কয়েকটা দোকান আছে, দোকানে মানে সিডি বিসিডি আগের যুগে যে মানে আমার মা বাবা টাকা দিত, দেওয়ার পরে আমি ওই টাকা দিয়ে মানে স্কুলে যেতাম না, বইগুলি ওই যে খেয়ার ফাড়া খেয়ার আছে না, খেয়ারের নিচে গুঞ্জে আমি ছবি দেখতে নিতাম। ওখানে পড়ালেখা তো মনোযোগ ছিল না, বলতাম মা বাবা স্কুলে গেছি, প্রত্যেকদিন বলতাম আমাকে কাজ কলমে টাকা দাও, এটা দাও সেটা দাও, মা বাবা ঠিক মতন টাকা পয়সা দিত।
আর আপনি এগুলো দিয়ে সিনেমা দেখতেন?
হ্যাঁ, এগুলো সিনেমা দেখতাম। পরবর্তীতে আমার বন্ধু আমার মা বাবার কাছে জানাই দেয়, জানার পর আমার মা বাবা দেশের কেয়ার রাখে না, না রাখার কারণে আমার মা বাবা আমার ভাইদেরকে সব বড় যারা আছে ওদেরকে বলে কত পড়ালেখা করতেছে না, ওরে ঢাকা নিয়ে যাও জেল স্কুলে দিয়ে দাও।
কি স্কুল দিয়ে দেবে?
জেল স্কুল বলছে, জেল স্কুল আছে এখানে, এখানে দিয়ে দেওয়ার লেগে।
জেল স্কুল?
জি জি।
জেল স্কুল কি জিনিস?
ওইখানে মানে ওইখানে বন্দী অবস্থায় পড়ালেখা করবো, আর কখনো বাইরেতে পারবো না।
মানে
মান্দ্রাসাতে ভর্তি করে দিল, ভর্তি করে দেওয়ার পর আমি ঠিক মতন দুই মাস পড়ালেখা করার পর আমি কিন্তু পলায় চলে গেছি। যাই এখানে আইসা এক হলের ভিতরে ছবি দেখছি, রাত্রে 12-1 পর্যন্ত দেখা, যাত্রা বাড়ি এখানে ওভার ব্রিজটা ছিল, ওইখানে যে রাত্রে সারা রাত ঘুমাই দিছি, ঘুমানোর পর আমার ভাই বাজার সবাই তো ওভার বিছানা শুরু করলো, করার পরে আমাকে বিশ্রাই বের করে দুদিন পরে আবার মান্দ্রাসাতে নিছে। নেওয়ার পরে আমি ঠিক মতন আবার এক দেড় মাস উঠতেছি, ভাড়া পড়ার কারণে পড়তেছি পড়তেছি আমি সাইডে একটা ছেলের সাথে পরিচিত হয়। হওয়ার পরে আমি বলতেছে, আস তুই তো ছবি দেখস, হুজুরের থেকে না করে আমরা ছবি দেখতে, আমার কাছে টাকা নেই, ঠিক আছে টাকা আমি ব্যবস্থা করতেছি চল। সাইডে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর রথ ফেরা গেছিল, অনেক বড় বড় রথ, আমরা হেক্সি হলে দিয়া দুইজনে একসাথে কাটি, কাটি রথ গুলি বিক্রি করে ফেলে।
আচ্ছা,
বিক্রি করে আমরা ছবি দেখতে যাই, প্রায় 15-20 কেজি রথ হবে। এরপরে কেউ একটা লোক লাইগা যায়, 2-3 দিন পর আবার যাই, এরকম কাইটা কাইটা রথ বিক্রি করে এক সপ্তাহ পর পর 15 দিন পর ছবি দেখতে যাই, পড়ালেখা আর করি না। এখন আবার ওই বাড়িতে বড় বড় রথ আসছে, বলতেছে তো চল আমরা ওইখানে আবার যাবো। রাতে 11 বাজে রথ গুলি আনতে গেছি, যাওয়ার পরে দারোয়ান ধরছে, ধরার পরে আমার ভাই বাজার সবাইকে জানাছে, জানার পরে ভাই বাজার আইসা ওইখানে মানুষের থেকে হুজুরে বিদায় করে দিছে, আমার থেকে দুইজন থেকে আর পড়ালেখা আর হয়নি।
আচ্ছা,
তখন আমাকে চকবাজার একটা বল ফেলেছে সার্কিট, আমার বড় ভাই স্কিনের কাজটা যেটা বলে ওটা কাজ করি, করার পরে দীর্ঘ 3 মাস না করতে আমি কিন্তু করে বাড়ি চলে যাই। বাড়ি চলে যাওয়ার পর মা বাবা দুষ্টামি ফাইলামি করি, মানুষের মা বাবার মানে এটা ধরি সেটা ধরি, ডাব খাই, মানুষের হাঁস নিয়ে যাই, অনেক ইয়ে করতে আসি টাকার জন্য। তারপর কি করলো, আমার বাবা আবার ভাই বেড়াতে ধরিয়া আবার আরেকটা কারখানা দিল নয়া বাজার স্টিল আলমারির কাছে, ওইখানে আমি স্টিল আলমারির কাছে করতেছি করতেছি, ফট করে একদিন ও সাদের সাথে জড়াধারি লাগা, ও সাদের আমি হাত তুলে মেলাইয়া চলে আসি, আবার দেশে চলে যাই। আবার এরকম 2-3 মাস থাকার পরে মা বাবার মান সম্মান আবার নষ্ট করি। করার পরে মা এবার ধরছে আমার 3 নম্বর ভাইকে, ওরে দোষে ধরা পড়ছে, দেখ এখন তো সবকিছু আমাকে মান সম্মান খাইছে, তো সবই ভালো হয়েছে, কিন্তু এই তো পুরো খারাপ বুঝিতে আছে। এরপর কি করলো, ওর ডালাই কারখানাতে দেয়, দেওয়ার পর আমি ওখানে ডালাই কাজ ইনশাল্লাহ করতেছি, এক দেড় বছর চলে যায়, যে বাসাতে খাই ফাঁসের বাসাতে একটা মেয়ের সাথে আমার পরিচয়, ওটা খাই মেয়ে মাত্র 1.5 বছর শেষ সেখানে থাকার পরিচয়, 1 মাস পরে এই মেয়ের মা ছিল খারাপ প্রভাবশালী। এরপরে মেয়ের মা কি হওয়া জানা যায়, জানার পরে মেয়ের মা আমার ভাবিরা উচ্চ ধরনের গালাগালি করে, করার পরে আমার ভাবি সিদ্ধান্ত দিয়েছে আমার এখানে রাখবো না, কারণ যে দেবরের কারণে আমার হাতে কিছু চলে আসে। ফট করে কি করলো, ওই মেয়ে ওই দিন আমার সাথে বাইকে চলে আসছিল, বাইকে আসার পরে আমরা কোথায় যাবো কোথায় যাই যাওয়ার সুযোগ পাই না, গেলাম বঙ্গবাজার, বঙ্গবাজার থেকে যখন সদর ঘাট করে চিন্তা করলাম নানা বাড়ি চলে যাবো চাত্র লঞ্চে, যাওয়ার পরে লঞ্চে করে যখন যাইতেছি এমন টাইমে শুনি ফোন দিয়েছে আমার কাছে, তোর বাইকের কারখানা করে যা আছে সবকিছু বন্ধ করে দিছে, এখন তো অবস্থা সিরিয়াস, তুই যদি মেয়ের কাছে ফোসাই না দেখ তোর বাইকের মায়ের ভালো লাগবো।
কে ফোন দিয়েছে আপনাকে?
আমাকে এলাকা মহলার একটা ছেলে।
ওকে,
তারপরে আমি বলতেছি আমি তো দূরে চলে আসি, মেয়ের কাছে চিটান চলে গেছি, ফট করে আমি যখন কেজিকে পিন থেকে বাড়াই বাড়াইছি, বাড়ার পরে আমার ভাই মেয়ে জোড়ার সামান সামনে পড়ে যাই, পরে ধরো ভাই আমার হাতে দোষ, ধরার পরে বাবা কলতা বাজার ফোন দিছে, ফোন দেওয়ার ভাই বাবা সবাই গেছে, যাওয়ার পরে ওইখানে ওই মেয়ের মা আমার অনেক থাপ্পড় টাপ্পড় দিছে, তারপরে আমার বাবারে ফোন দিছে, ফোন দিছে আমার বাবা বাড়ি নিয়ে আনছে আমার, আনার পরে বাবা 1 মাসের ভিতরে মেয়ে দেখতেছে আমার বিয়ে করে দিব। আমাদের ফুডিং স্থানে থেকে একটা থাকিন সান একটা মেয়ে আমার দেখছে, দেখার পরে খুব ভালো এক বাপের এক মেয়ে 15 দিনের ভিতরে আমার ওইখানে বিয়েটা কনফার্ম হয়ে যায়। কারণ বিয়েটা হয়েছে, এখন হওয়ার পরে আমি সুন্দর মতন জীবনযাপন করতেছি, মাত্র 1.5 মাস বিয়ে হয়েছে, হওয়ার পরে এখন আমার বিদেশ পাঠানোর চেষ্টা করতেছে। তখন আমার শাশুড়ি বলতেছে আমি 1,20,000 টাকা দিতেছি, আর আমার বড় ভাই ধরছে, বড় ভাই বলতেছে ঠিক আছে বাকি টাকা আমি দিব। তখন আমার বড় ভাই 1,50,000 টাকা মিল করে আমার আবুধাবিতে ফাটায়। আবুধাবিতে ফাটানোর পরে আমি দীর্ঘ 2 বছর 12 টাকা বাইরে সবাই দান শোধ করে দিয়েছি। করার পরে নিজেও এখন এলাকার একটা জায়গা কিনছি পাশে, কিনার পরে ঘর একটা করছি, দেশে আসছি। আসার পরে এখন ছেলে মানে একটা বাচ্চা হয়েছে আমার, খুব আনন্দ লাগতেছে। ফট করে আবার চলে গেছি, চলে যাওয়ার পরে আবার 1 বছর মাথা আবার আসছি। এই 1 বছরের মাথায় আসছি আর আমার বললো হালকা একটু জড়া লাগে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা জড়া লাগার পরে আমার এক আশপাশের একটা ছেলে ইউসুফ নাম, ও আমার ডাক দিয়ে বলতেছে কই যাচ্ছেন, কি ভালো লাগতেছে না, বিয়ে শাদী করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। একটা মেয়ে আছে খুব সুন্দর, ঠিক আছে নি ইংরেজি পড়াইতে পারস, তাহলে 20,000 টাকা বাজি আর কি, আমার কাছে একটা ব্যাপার না। আমি তো নাম্বার দিই সাথে ওই দিন সাথে সাথে ফট করে আমি নাম্বার দিয়ে ফোন দিলাম, আমি কে হ্যালো সালাম আলাইকুম কলাম সালাম আমি কে বলছেন, আমি বলছি আমি শরীফ বলছি, কারণ ছিলাম না। আমি দেখেন আমি বিদেশ থেকে আসছি, বিয়ে শাদী করুন, মেয়ে খুঁজে খুঁজে পাচ্ছি না। তা দেখেন রাস্তাঘাটে কি মেয়ের অভাব হচ্ছে নি, আপনার বাসা বাড়িতে যান। এরকম দীর্ঘ কত 10-15 মিনিট কথা বলার মেয়ে পাত্তা দেয় না। দেওয়ার না পাওয়ার পরে আবার পরে ফোন দিছি, 3 দিন মেরে জ্বালাইছি। জ্বালার পরে মেয়ে একদিন বলছে ঠিক আছে আপনি আসেন। আসার পরে মেয়ের সাথে দেখা করলাম, দেখা করার পরে মেয়ে বললো আমার এই ব্যাপারে কোনো ইয়া নাই, আমার মা বাবা জানে। তখন আমি আমার বোনের ছোট বোনের জামাই ওর হাত পায়ে ধরলাম, আমি ভাই জানো হোক ওর সাথে আমার লগে একটা ইয়ে করতে হবে, কারণ আমি বাজি লাগছি। এরপর মেয়েদের মা বাসা যাই,
বাজিটা কি নিয়েছিল মানে
মেয়ের সাথে মানে আমি কথা বললাম প্রেম করো মেয়ে আমার সাথে ঘুরবে, এটাই ছিল। এরপরে আমার বোনের ছোট বোনের জামাই ওরে নিয়ে মেয়েদের বাসা যাই, 4,000-5,000 টাকা খরচ করে। খরচের মেয়ের মা দেখে আমার খুব পছন্দ করছে, কারণ বাবা ঠিক আছে এখন তোমার মা বাবা যদি রাজি হয় তাহলে আমিও রাজি হম ইনশাল্লাহ। এলাকার ফলে কথা কই চলে আসি, চলে আসার পরে সেরেপ মাত্র আমি 2 মাস চলে গেছে, এদিক দিয়া এদিক দিয়া 15 দিন আমার মেয়ের সাথে কথাবার্তি হইতেছে। ফট করে 15 দিন পরে আমি চলে যাই আবার বিদেশে। যাওয়ার পরে আর 1 মাস মেয়ের সাথে কথা বলি, কথা বলার পরে আমার যে আগের পরিবার আছে ওটা বল না, এই মেয়েটাকে আমি বললাম দেখো আমি তোমার সাথে একটা ভুল করে ফেলাইছি, আমি কিন্তু বিয়ে করছি আমার বাচ্চা আছে, আমি এটা রাজি লেগে তোমার মনে করছি। মেয়ে বিশ্বাস দেয় না। না যাওয়ার পর আমি দেখো তুমি বারবার বিশ্বাস না যাও তো তুমি আমার ওয়াইফের সাথে কথা বলে দেখতে পারো। এরপর আমি ওয়াইফের নাম্বার দিয়ে দিই, ওরা প্রায় দীর্ঘ 6 মাস ওদের সাথে কথাবার্তি হয়। আমার বোন ডাকছে ও কখনো আমার কেরিয়া নিবো, আপনার স্বামীর আমি কেরিয়া নিবো না, কথা বলতাম। তো বলার পর আমি 6 মাস পরে আমি আসলাম, আসার পরে মেয়েদের বাড়িতে গেছি। যাওয়ার পরে মেয়ের মা আমারে দুধ ছিনে দিয়া দুধ মানে খানা লুডুস দিয়েছে, বিস্কিট দিয়েছে, অনেক কিছু খানা খানা দিয়েছে। যাওয়ার পরে 2 দিন পর আমার ফেট ধরা শুরু হয়, সিরিয়াস যা বলার মতো নয়। হওয়ার পরে মেয়ে বলতেছে দেখেন আপনি আমার সাথে এত দোকান করছেন, এত বড় খারাপ করছেন, আমি আপনাদের ছাড়ুম না।
কে বলে এটা?
এটা মেয়ে বলে।
কি নাম ছিল মেয়েটার?
মুক্তা।
মুক্তা।
হুম।
আপনার স্ত্রীর নাম?
মর্জিন আক্তার।
আচ্ছা, দুধ চিনি খাওয়ার পর আবার 2 দিন পরে ব্যথা শুরু হলো?
ব্যথা শুরু হওয়ার পরে আমার ওই যে শাশুড়ি, প্রথম শাশুড়ি, উনি আমাকে কবির সাথে দেখা ইনশাল্লাহ খুব সুবিধা মনে লাগতেছে, ভালো লাগতেছে। উনি আমার তাবিজ টাবিজ হাতে লাগাই দেয়, বলতেছে কি নাকি 3 মাসে ছুটি নিয়ে আসছি।
আপনি তো কোথায় যেতেন? আবুধাবি।
আবুধাবিতে।
আবুধাবিতে ওখানে কি করতেন?
ওইখানে আমি বিল্ডিং কনস্ট্রাকশনের কন্ট্রাক্টরি করতাম।
ওকে ফাইন, আসলেন বাংলাদেশে আসলেন। তারপর
আসার পরে এখন আমি 3 মাসে ছুটি নিয়ে আসছি। এই মেয়েটা আমার একদিন ফোন দিতে আছে তো তুমি একটু আসো। ওইখানে আমার একটা মাদার আছে আলিগঞ্জ, ওইখানে মাদারে নিয়ে আসে। নেওয়ার পরে ওইখানে শপথ করা আমার তুমি আর কখনো ভুলবে না। আমি ঠিক আছে মানুষ মানুষে বলতে পারে না, আমি তোমার ভুলুম না। ও বলতেছে কথা চলো কোথায়? চাঁদপুর যাবো।
চাঁদপুর কেন যাবে?
আমার এই প্রথম বলে না চাঁদপুর চলো একটু যাবো।
চাঁদপুর কোথায় মানে? এটা আপনার বাড়ি থেকে চাঁদপুর কত দূর?
থেকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লাগে।
মানে আপনাদের শহরে নিয়ে যেতে চাচ্ছে আপনাকে? কোন কারণ ছিল শহরে যাওয়ার?
না, ও তো এমনি কয়েকবার গেছি ওর সাথে ওখানে ঘুরতে,
ওখানে ঘোরার জন্য। ওকে।
এরপরে যাওয়ার পরে ওখানে বলতেছে সারাক্ষণ ঘুরে টুরে বলতেছে আমি তোমার কাছে জীবনে তোমার মতন ছেলের প্রথম ভালোবাসছি, আমি কখনো আর ভালোবাসা মন ধারণ করি নাই, আমি তোমাকে তোমার খাওয়া না খাওয়া আমার কোনো কষ্ট নাই, আমি ওয়াদা দিয়েছি তোমার বিয়ে করুন, জীবনে কোনো ছেলের বিয়ে করবো না। তখন আমার কাছে অনেক হাত জোর করে চিন্তা করলাম একটা মেয়ে আমার কাছে যাইতেছে, এখন আমার টাকা পয়সা অনেক আছে, ঠিক আছে একটা ঝুঁকি নিয়ে দেখি মানুষ করে না বেশি একটা বিয়ে। তখন আমি সিদ্ধান্তটা পাল্টাই ঠিক আছে বিয়ে করলাম চলো।
আপনি বিয়ে করে ফেললেন মেয়েটাকে?
হুম। কাজে বসে যে উনি বিয়ে করে কোর্ট ম্যারেজ কাগজ সবকিছু হয়ে 2 লক্ষ টাকা মিনে।
আপনি প্রথম স্ত্রীকে জানান উনি?
না, প্রথম স্ত্রী জানাই।
ওকে,
না জানার পরে ওদের বাড়িতে আসি, ওদিন রাত্রে কাগজ টাগজ নিয়ে ওখানে একটা কাগজ দেয়, দেওয়ার পর ওর মার ডকুমেন্ট দেখাই, দেখার পর মারে বললাম আমার এখন আমরা এই কাজটা করে ফেলেছি, এখন পরবর্তীতে আমার মা বাবা এখন মানে নেব না, আপনি অন্তত একটা বছর আমাদেরকে সময় দেন, ইনশাল্লাহ আমি একটা বছর পরে আমার আপনি মেয়ে আমার বাড়িতে নিয়ে যাবো। তো ওর মা বাবা কই ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেন আমরা আজকে বিয়ে করে ফেলেছি।
ওর মা বাবা কেন আপনাকে, আপনি আপনার মা বাবা জানতো যে আপনি আগে একটা বিয়ে করেছেন?
আমার মা বাবা জানতো
না, না ওর মা বাবা,
ওর মা বাবা কখনো জানতো না,
ওর মা বাবা জানতো না।
জি না।
ওকে, ঠিক আছে।
ওর মা বাবা জানতো না, ফেলাস মুখটা জানে, আর কেউ জানতো না, আর আমার পরিবার জানে আমি মেয়ের সাথে কথা বলি। এরপর যাক,
আপনার পরিবার জানে যে কথা বলেন, কিন্তু আপনার ওয়াইফ তাকে বোন ডেকেছে বা মুখটা তাকে বোন ডেকেছে, সুতরাং এই ধরনের কোনো খারাপ কাজ করবে না,
করবে না। জি,
এখানে আমার একটু জানার আছে, সেটা হচ্ছে মুখটাকে কি আপনি লাভ করতেন, ভালোবাসতেন ওই সময়টাতে?
হ্যাঁ করতাম, ও অনেক সময় দেখা গেছে সাথে টিয়ে পড়ে জীবন মরে জীবন অনেক ধরনের ইয়া করতো, এই জন্য আমি হালকাটা ওর প্রতি একটু দুর্বল হয়ে যাই।
না না না, মানে ও ছাদ থেকে পড়ে যাবে এটার জন্য আপনি দুর্বল হয়ে গিয়েছেন, নাকি আপনি ওর উপর পড়ে দুর্বল হয়ে?
আমি ওর প্রতি দুর্বল হয়ে গেছি।
আপনিও দুর্বল ছিলেন? সেটাই। ওকে বলুন, তারপর
বাপের ওরা আম্মা ম্যানেজ করে, করার পরে ওরা ওরা আব্বা কি করে আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গার জন্য একটা বাসা বানিয়ে ঠিক করে দেয়, দেওয়ার পর আমি ওখানে প্রায় 1 সপ্তাহ থাকি। থাকার পর আমার
তো আপনার জেলার মধ্যেই হচ্ছে, আপনার এলাকাতেই হচ্ছে?
আমার জেলাতেই হচ্ছে। হওয়ার পরে
যেখানে বাসা ভাড়া ঠিক করে দিল সেখানে আপনার প্রথম স্ত্রীর বাসা থেকে ওই বাসার দূরত্ব কত?
কত, 15-20 মিনিট?
15-20 মিনিট
গাড়ির রাস্তা।
ওকে,
তখন আমি ওখান থেকে আমার ওয়াইফ ফোন দিত, আমি ফোন দেওয়ার পর আমি জিজ্ঞেস করতাম না কোথায় আছো তুমি, আমি তুমি আসি দেখাতে তো আসি, আমি বলতেছি আমি তো মুখটার বিয়ে করে ফেলাইছি। ও বলতেছে কি বলতেছো পাগলের মতো, আমি হ্যাঁ সত্যি আমি বিয়ে করে ফেলাইছি। বলতেছে তুমি কোথায়, আমি বলছি আমি মুখটার কাছে আছি, তুমি দেখো।
প্রিয় শ্রোতা, আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই এই পর্যায়ে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকে এখানে আশরাফ তার জীবনের গল্প বলতে এসেছে। আশরাফকে দেখার জন্য বা কোনো কিছু বলার থাকলে আপনার, আপনি নিশ্চয়ই জানেন কোথায় আসতে হবে, আমাদের ফেসবুক পেজটাতে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 hello8920। ওখানে গিয়ে পেজটিতে আপনি লাইক দিলে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন, এবং পেজটি আছে আরজে কিবরিয়া নামে। আবারও বলছি www.facebook.com/hello8920। ওকে, ফিরে আসছি মাত্র 3 মিনিট পরে।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, 3 মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনি এবিসি রেডিওয় শুনছেন। আজকে এখানে আশরাফের জীবনের গল্প প্রচারিত হচ্ছে। অলরেডি তাকে নিয়ে আমরা একটা রেডিও স্ট্যাটাস দিয়ে দিয়েছি, আপনারা ফেসবুকে ঢু মারতে পারেন যদি চান। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ওকে, যেটা আপনি বলছিলেন যে আপনি মুক্তাকে বিয়ে করে ফেলেছেন, সেটা আপনি আপনার স্ত্রীকে জানালেন এবং প্রথমে স্ত্রী সেটা বিশ্বাস করতে পারছে না।
জি,
বলুন। তারপর
তুমি এখনো বাসায় আসো, আমি কি কেন, তুমি আমার জানাইছো, আমি তো তোমার থেকে আর 3 ঘন্টা আগে জানছি। আমি যে কিভাবে, আমার মা বলছে, আমি কিভাবে জানছে, ওর আমার শাশুড়ির বোন ওই ফাঁসে ফেলাতে বাধা থাকতো, আমি বলতে পারতাম না। ওনারা ফোন দিয়া বলছে, এটা মানে আগে জানাই দিছে আমার।
আমি এখানে একটা প্রশ্ন করতে চাই আপনাকে। আপনি তো প্রথমে মুক্তাকে বলেছিলেন যে আপনি তার সাথে একটা ছলচাতুরি করছেন বা এক ধরনের একটা বাজি ছিল, এবং সে বাজিতে আপনি জেতার জন্য এটা করেছেন, এবং তারপর আপনি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন, তাই না?
জি।
আপনার স্ত্রী তাকে বোন করে নিয়েছিল এবং মুক্তাও সেটা প্রপোজ করেছিল আপনার স্ত্রীকে। আপনার স্ত্রী যদি প্রথম দিনই তাকে না করে দিত যে না আপনি, আমি এই ধরনের সম্পর্কে জড়াতে চাই না এবং আমি তোমার বোন হবো না, বা জাতীয় যেটা হোক একটা কাট আপ যদি হয়ে যেত, তাহলে আপনি কি তাকে বিয়ে করতেন পরবর্তীতে?
আমি পরবর্তীতে ওর সাথে আমি নিজে দূর হয়ে গেছি।
আপনি নিজে দূর হয়ে গেছেন, এখানে আপনার স্ত্রীর কোনো ভূমিকা ছিল না?
না, ভূমিকা স্ত্রী তো অনেক।
আমি বলতে চাচ্ছি যে আপনার স্ত্রীর সঙ্গে যদি তার সম্পর্ক না থাকতো, তাহলে আপনি মুক্তার সঙ্গে সম্পর্ক রাখতেন কিনা?
না, রাখতাম।
রাখতেন আপনি, সেই আনসারটাই আমার দরকার ছিল। ওকে, হ্যাঁ বলুন। তারপর
তারপরে আমি যখন বাড়িতে আসছি, আসার পর কান্না করতেছে, বলতেছে ওনারা আসতেছে। আমি কে বল আসতেছে, আমার আম্মা আমার খালাম্মারা সবাই আসতেছে। কেন আসতেছে, তো আমাকে নিয়ে যাবে কি লেগে? আমি কি দেখো, আমি এটা বিয়ে করিনি, আমি এটা সব ওর সাথে নাটক করছি, অভিনয় করছি, তো বিয়ে না এটা মানে দুষ্টামি সাজ জানি, আমি যে কোনো মুহূর্তে এটা সাজা দিতে পারবো, তুমি টেনশন করবে না। বুঝানোর পর ওরা আম্মা আসে, আসার পর আমি বলতেছি আম্মা দেখেন আপনি রেললে কোনো মাথা কামায়েন না, যে কোনো একটা বাজি নিয়ে আমি এই জিনিসটা করছি, যাক আমার জিনিসটা কখনো এটা সত্যি হইব না, আপনাকে টেনশন করেন না। আমার শাশুড়ি ওনারা এরা শুই না, চলে যায়। আবার তিন চার দিন পরে আমার ওই বাড়িতে যাই, যাওয়ার পরে এখনো মেয়ের মা বাবা জেনে গেছে। জানা যাওয়ার পরে মেয়ের মা বাবা কি করছে আমার, ওনারা অপমান বই বলতেছে, তোর মতন দেয়াদর ছেলে তুই রাস্তাঘাটে জন্ম নিয়েছ, তোর মতন
মুক্তার ফ্যামিলি।
এখন ওনারা আমারে এমন ভাবে খারাপ বাসা গালাগালি করতেছে, করার পরে বলতেছে তুই যদি মরতে না যাস তোর তোর এখন পুলিশে ধরাই দিব। তারপরে আমি চলে আসি, আমি আর বেশি আগাই না। তিন চার দিন পরে জানতে পারি ওর সিকেল দিয়ে আটকে ফেলাইছে,
মুক্তার
পায়ে সিকেল দিয়ে
কি আটকে ফেলেছে
ওর মা।
কেন?
যেন আমার সাথে যোগাযোগ না করতে পারে, আমার সাথে আর না আসতে পারে নেক্সট টাইমে। হ্যাঁ, পরে যাক পাঁচ ছ দিন পরে একটা মোবাইল থেকে আমার একটা ফোন দিছে, তুমি কই আছো? আমি কি আমি যাওয়ার জন্য আবার রেডি হয়ে গেছি, কয়দিন ফ্লাইট বাকি আছে? আমি দশ দিন। দশ দিন যদি তোমার ফ্লাইট বাকি থাকে তাহলে আমি এখন চলে আসো।
মুক্তা
বলতেছে তুমি কোথায় আছো? আমার বাসার ভিতরে সিগল দিয়ে আটকে রাখছে, আমাদের যে রুমটা আছে ওই রুমটার পাশে, তুমি যদি আমার নিয়ে উদ্ধার করতে পারো। আমি সে কিভাবে? তুমি আমাদের দুই সাথে গুমের টেলিটাই না দিবা, আমি মা আর আব্বারে খাওয়াই দিবো, আর একটা হেক্সি বলে টেন আমি কালার দেন কাটতে পারি। আমি ঠিক আছে করা হবে, তুমি যত নিশিরাইতে আসতে পারো। তখন আমি হাজার অংশ করেছিল 1500 টাকা। আমি আমাদের একটা বাজার ছিল হাজিগঞ্জ বাজার, ওখানে যাই।
স্পষ্ট করে বলেন,
হাজিগঞ্জ বাজার বলে এটা?
হাজিগঞ্জ বাজার,
জি।
এখানে একটু নোট করি প্রিয় শ্রোতা, ওর বলার জায়গা থেকে ওইভাবেই কথা বলেন, সুতরাং কিছু শব্দ হয়তো আপনারা খুব ভালো কনসেন্ট্রেশন না দিলে বুঝতে পারবেন না। সুতরাং সবাইকে আমরা রিকোয়েস্ট করছি একটু কনসেন্ট্রেশন দিয়ে শোনার জন্য। হ্যাঁ বলুন, তারপর হাজিগঞ্জ বাজার।
জি, ওখানে একটা হেক্সুপের ব্লেড কিনি, আমার পরিচিত একটা দোকান থেকে তিন পাতা ট্যাবলেট কিনি। যাওয়ার পর আমি ওদের বাড়ি যখন গেটে গেছি, গেটে যাওয়ার পর ও কি করছে, সুতার ফায়ার ভিতরে বাইন না জানার পাশে ফাড়া দিয়েছে, যেন ঘুমায় থাকলে আমি রোশ দিয়ে টান দিয়ে ফোনে আগে বলে রাখছে আমাকে। যাক, আমি জামানার কাছে গেছি, যাওয়ার পর সুতার দিকে টান দিয়েছি, উঠছে জামানার পাশে। যাওয়ার পর আমি ওর হেক্সিপ্লেনটা দিয়েছি, তারপর হেক্সিপ্লেন যা সব কাজ হারাইছে। তাই এখন বাইরে বের হওয়ার জন্য চেষ্টা করতেছে। যখন গেটের বাইরে ঢুকছে, ঢোকার পর ছাবি তো মেইন গেট তালা মারা, বাড়াইতে পারে না। তারপর আবার ভিতরে যখন ঢুকার সাথে ওরা বাবা সজাগ হয়ে গেছে। এখন তো আমি সাইডে দাঁড়ায় রয়েছি, বলতে স্যার তুই কীভাবে করছো, কী আসে হয়েছ? আমি মেয়ে যখন বলতেছে আমি শুনতেছি সাইডে খেলায়া, বলতেছে আমি এটা নিচে আসি, এরকম জিত করেছি, বাথরুমে যাবো, এই জন্য আমি কাইটা ভালাইছি। তখন কিন্তু আর পরবর্তী আর কুলাম টানা আর দেয়নি, চলে গেছে, আমি চলে গেছি। তিন দিন পরে ওরা আমার রংসার সাথে খাওয়াইয়া, আর একটা ছোট ভাই আছে আক্তার নাম মানসার, পরে ওরে খাওয়াই দিয়েছে। দুজনে খাওয়াই দিয়ে ও আমার বড় বোনের বাড়ি চলে গেছে,
বড় বোনের বাসায়।
হ্যাঁ, ওখানে যায় আমার ফোন দিছে, আমি এই ব্যাপার আমি ওখান থেকে ছিলেছি কাপড় চোপড় নিয়ে, হম সবকিছু নিয়ে চলে গেছি, তুমি কোথায় আছো? তুমি আমি কিছু দেখো, আমার তো আর বাকি আছে তিন দিন, আমি চলে যাবো, তুমি কোথায়? আমি আপার বাড়িতে। আমি ঠিক আছে, তুমি মানে খারাপ নিয়ে আসতেছি। আমি এখান থেকে রিক্সাটা নিয়ে গেলাম আপার বাড়িতে, যে ওকে নিয়ে আসলাম সিঁড়িদা রাখাতে সানার পর। ওখানে রাখলাম, রাখার পর আমি বলতেছি তুমি অন্তত দুইটা মাস এখানে থাকো, যা যা টাকা পয়সা দরকার আমি দিতে আসি, আর আমি চলে যাই দুদিন পরে, আমার হাতে টাকা পয়সা নাই, আমি ইনশাল্লাহ তোমার টাকা পাঠাবো। ঘর বলার পরে আমি দেশে যাই, দেশে যাই আমার বউ ছেলেমেয়ের কাছ থেকে বিয়ে নিয়ে আসিয়া আবার বাইরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে এক মাস না দিতে আমার ওই পেট ব্যথাটা শুরু হয়। শুরুতে আমি মূলত আমার আরবিতে জিজ্ঞেস করি, আর আপনার সুফ আদা লেস মাল দাখিল আরবিতে বলছিলাম।
কোথায় এটা? মানে দুবাই?
হ্যাঁ, দুবাইতে। ওকে, ডক্টর কাছে গেছিল, ডক্টর কাছে কিন্তু ওয়াজিদ মুশকিল আনতে সিট বাংলাদেশ, তো সমস্যা আছে, তুই বাংলাদেশ চলে যা, এখন এই মুহূর্তে চলে যাবি নগেলে তুই মারা যাবি। আর আমার কফিলের কাছে আবার নেক্সট টাইমে যাই, যা বলতে সাহেব আপনি আমার ফার্স্ট হসপিটাল দে, আমি এখন বাড়ির জন্য কি সমস্যা? আমি দিয়েছি ফার্স্ট আমার নাভির থেকে পুইসা পুইসা মাংস বাড়াইতে আসে। যখন আমি আমার হারবার থেকে পাসপোর্টটা আনতে গেছি, আমি ওইখানে ঘুরে পড়ছি, পাসপোর্টটা আই না, তখন টিকিট অফিসে গেছি, যারপর আমি কিছু বলতে পারতেছি না। আমি বলতেছি এখানে বাংলাদেশ কোনো এয়ারলাইন্সের কোনো টিকিট পাওয়া যাবে? বলতেছে হ্যাঁ আছে, ইন্ডিয়ান এয়ারলাইন্স, ডাইরেক্ট কোনো বিমান নেই। তা আমি টিকিট না হাসপাতাল টিকিট আছে সেটিতে চলে যাই। তিন চার ঘন্টা পরে ইন্ডিয়া নামলাম, মানে আমি দেখতেছি আমি যে সাতটা পড়ছি না, সাতের উপর দিয়ে ফুজ আছে না, ফুজ শুধু ফুটতে আছে, আর একের পর এক নাড়ি দিয়ে শুধু পানি অদরে ফুটতে আছে। তখন আমি এখানে একটা ইন্ডিয়ান লোক আসিল, আমি থোড়া আমার বাদ শোনো, দেখো আমার পুরা শরীর কেটনা হয়ে গিয়া পুরা দাঁত করতে, তুমি আমার এক দাওয়াই খিলাও। তো আমার নিয়ে একটা ওখান থেকে একটা ঠান্ডা ব্যথা টেবলেট খাওয়াইছে, খাওয়ানোর পরে ব্যথা তো কমে না। কোনো রকম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুই শুধু আমার একটু আমার মা বাবার কোলে নে, আমি জীবনে যা ভুল করতে আসি ভুলের মাসে আমি জিনিস দিতে পারতাম না। তখন এখান থেকে ছয় ঘন্টা বসার পরে দুই ঘন্টা লাগে বাংলাদেশে আসছে। আসার পরে আমার বড় ভাই জুনি ওনার কাছে ফোন দিছি, ফোন দেওয়ার পরে উনি আমার কি গেছে ডাইরেক্ট ওয়ারি হেলথ কেয়ারে নিয়ে গেছে। নেওয়ার পরে ডাক্তার বলতেছে তোর তো নাভিতে টিমার হয়েছে, টিমার হয়ে ফাইটে গেছে, এই জন্য মাংস পুষে পুষে পড়তে আছে, এই মুহূর্তে যদি অপারেশন না করেন তাহলে দেখা গেছে মারা যাবে। তিন দিন পর আমার অপারেশনের জন্য ডাক পড়ছে 80,000 টাকা। মাত্র আমি এক মাস হয়েছি বিদেশে গেছি, এটা গেলে দিকে আমার ভাই অপারেশন করতেছে। করার পরে যখন অপারেশনটা আমার নাভিটা আছে না কাইটা উপর ভিতরে নাভির যে তারটা নাভের থেকে কাইটা পুরো ফালাই দিয়েছে। ফালাই দেওয়ার পরে আমি তখন কিন্তু আমার বাইরে বলতেছে উপর যে নাভিটা আছে ওই নাভিটা শুধু রাখতে চাই যেন বুঝতে পারো নাভিটা আছে, আর কিন্তু কিন্তু নাভি নেই। এরপরে প্রায় 24 ঘন্টা পরে আমার জ্ঞান ফিরছে। 24 ঘন্টার পরে জ্ঞান ফেরার পরে আমার বাথরুম হইতেছে না, কোনো কিছু হইতেছে না। তখন সবাই বলতেছে কারণ আল্লাহর কাছে দোয়া করেন বাঁচতে পারে মরতে পারে। 36 ঘন্টা চলে গেছে, আমার খানা দানা কিচ্ছু দিতেছে না, স্যালাইন রাখতেছে। ফট করে আমার বেলার সমস্যা, আমার বড় ভাই বেলার দিছে 2 ব্যাগ। দেওয়ার পরে কোনো মতন এখন মানে আস্তে ধীরে সুস্থ হইতেছি, 10-15 দিন 20 দিন যাইতেছে আস্তে আস্তে আস্তে। যাওয়ার পরে এক পর্যায়ে 1 মাস 15 দিন ছিলাম, আমার ওয়াইফের আসতে বলছি, ওয়াইফ এসে দেখে গেছে, কান্নাকাটি করতেছে সবাই বাচ্চা নিয়ে। ফট করে কি বললাম আমার ভাই আমার বাসাতে নিয়ে গেছে। নেওয়ার পরে ওখানে সিঁড়িতে উঠতে যায় আমি ওই মুখটা যেন এখানে আছে, মাত্র 1.5 মাস হয়ে ওনারে হেঁটে রেখে গেছি, বিদেশ গেছি 1 মাস, আর 1 মাস হাসপাতালে এখানে ছিলাম। ওর কথাটা চিন্তা করতেছি আমি, কিছু আর একটা মেয়ে আমার তো ছোট ওয়াইফ আমি এখানে রেখে গেছি, আমি তোরে কিছুই দিয়ে আসতে বলতে পারি নাই।
ওকে,
তারপরে এখন আমার বড় ভাইরা নামার সময় আমি সিসলা খাই পড়ে যাই। সিসলা যখন পুরো নাভি আমার যে নাভিটা আছে না সিলেকাইটা বেলার দ্বারা শুরু হয়, সাথে সাথে আমার বড় ভাবি আমার ধৈর্য চাপ দিয়ে ধৈর্য আমার ডাক্তার কাছে নিয়ে যায় ইমার্জেন্সি। ওইখানে নিয়ে হাসপাতালে আবার দ্বিতীয়বার ভর্তি হওয়ার পরে যে নাভিটা যে গর্ত হয়ে গেছে মাংসটা কেটে গেছে ওইখানে সব পানি জমে গেছে, বেলার জমে গেছে, ওই পানি বাইরে গেছে, যাতে আবার 15-20 দিন থাকার পর সুস্থ হয়েছে মোটামুটি। হওয়ার পরে এখন আমার বাড়িতে বলতেছে ওকে এখন ঠিক আছে, এখন সুস্থ হয়েছে, একটু সিলে আরো কয়েকদিন পরে কাটলো চলবো, দেশের বাড়িতে কাটলো চলবো, তুই দেশে সিলে যাও। যাক দেশে না যায় আমি সানার পরে এদিকে আসতেছি, আসার পরে দেখলাম ও সানার পরে নাই মুক্তা,
কোথায় গেছে
কোথায় গেছে আমি জানতাম না।
ওকে,
যাক আমি গেলাম দেশে, দেশে যাওয়ার পরে খোঁজ নিলাম ওদের বাড়িতে, ওদের বাসা আছে, থাকার পরে আমি কোনো যুবক বলতে চাই না, ওর থাকো কামড়লে আমি এদিক দিয়ে আসি যান কেউ জানে না। 1 মাস পরে ও আমার ফোন দিল, ও শুনছে কিভাবে আমি বাংলাদেশে আসছি, ফোন দেওয়ার বলতেছে আমার তো বিয়ে হয়ে গেছে। কি তোমার বিয়ে হয়ে গেছে, তোমার রাখি গেছে সানায় পরে তুমি কি বলে বলি, কারণ সত্যি আমার এই পথ ইচ্ছা কোনো পথ ছিল না, আমার মা বাবা তোমার কাছে জিন্দিগি তো উঠাই দিব না। আমি কিছু উঠে নাই, কোনো তো একটা সিদ্ধান্ত আছে, ডিপোজিট এটা দেওয়া দরকার, ওটা দিয়ে আসবো, বিয়ে হয়ে যাক না হয়ে যাক তোমার ব্যাপার, আমার কাছ থেকে চলে যাও কোনো সমস্যা নেই। হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে, আমি কোথায় তোমাদের ইউনিয়নে ফরিদ থানাতে বিয়ে হয়ে গেছে, আমি সে ঠিকানাটা বলো, তো ঠিকানা বলছে, বলতেছে এখন তুমি কি করবো, আমি কিছু আমি কি করবো, তুমি কি করতে চাও, আমি তোমার সাথে আসুন না।
বিয়ে হয়ে যাওয়ার পরে আবার কথা বলছো?
হ্যাঁ ওই কথা বলার পর আমি
বলছি বিয়েটা কি ও নিজে ইচ্ছে করেছে নাকি ওকে জোর করে দিয়েছে?
ও তো বলছে ওরা জোর করে দিয়েছে। এরপরে যে ছেলের বাড়িতে বিয়ে হয়েছে আমি ছেলের বাড়িতে যাওয়ার জন্য একটা প্রোগ্রাম নিয়েছি, আমি একটা সাইকেল নিলাম, একটা দোয়াত কলম নিলাম, একটা ডায়েরি নিলাম, শার্ট প্যান্ট পরে সাইকেলে জানা দিয়েছি, কোথাও সামনে আসো এই মুখ নিজি বাড়ি। নিজি বাড়ির সামনে গেছি, যাওয়ার পরে বললাম এটা কি নিজি বাড়ি, কাহ পোলা ফেনে জিজ্ঞেস করছি। যাওয়ার পরে একটা ঘরের সামনে ধরো যাতে টোপ দিলাম, আমি কিছু আপনার নাম কি, বলতেছে আলী নিজি। আমি ওকে ঠিক আছে আমি সরকারি লোক, আমি যে ভোটার করে যান ওই সেখানে বিয়ে দিয়েছি লিখে লেখা আছে, একটা দোয়াত কলম দিয়ে লিখে আর কি প্রত্যেকটা ঘরে ঘরে যেতে যেতে পুরানো ডাক্তারে তো নতুন করে লেখা ওই ঘরের সামনে যাই। যাওয়ার পরে বলতেছে আমি কোথায় কই, আমার সামনে বিল্ডিং যে ঘরটা আছে না ঘরের ভিতরে একটা ওনা দিয়ে রাখছি, আমার যে ওনাটা দিচ্ছে তুমি ওনাটা, আমি ওই ঘরের সামনে যাই। যাওয়ার পরে ওই সামনে খাওয়ায়, খাওয়ার পরে ওই যেই ছেলের সাথেই বিয়ে হয় মাত্র আজকালকে বিয়ে হয়েছে, ওই ছেলে আবার দেখছি সামনে দাঁড়া রয়েছে, ওই ছেলে যারা সামনে গেলাম সালামত, বলতেছে আপনি কে, আমি কিছু ভাই আমি সরকারি নিয়ে লোক, আমরা ভোটারের কাজ করি, তো বলতেছে সুয়াদা, ও আমার সাথে একটা আরবিতে কথা বলার পরে আমি ওনার সাথে একটা আরবি কথা বললাম, বলতেছে ভাই আপনি আরবি যান, আমি হ্যাঁ আমি আরবি, আমি থাকি সই, আমি থাকি সই দিয়ে রাখবো, আমি তো ভাই আমি আবুধাবি ওমান থেকে আইসি। এক ফলে যাবো ওই মুখ তার দ্বিতীয় হাজবেন্ডের সাথে আমার একটু পরিচয় হয়ে যাওয়ার পরে বলতেছে ভাই একটু ফানি খেয়ে যান, তো ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকার পরে আমি সাথে পানি টানি এটা দিতে সিটি মুখটা আমাকে পানি সা প্লাস আগায় যোগায়
মুখটা দিচ্ছে এটা। আর মুক্তার হাজবেন্ডের সঙ্গে আপনার সম্পর্ক হয়েছে ভাষার কারণে?
ভাষার কারণে। আমি সে ভাই আমি আসি চলে যাই। এরপর আমি মুক্তারে ফোনে বললাম মুক্তা কি ভাবে আমার কাছে যে পাতা টেবলেট আছে আর তুমি যেগুলি দিছো এগুলি সব কি আছে, আমি সবারে খাওয়াই আজকে রাত্রে চলে আসো। আমি দেখো তুমি আমার জীবনটা ধ্বংস করিয়া আমার ছেলের জীবন ধ্বংস করতে গেছো, ওই ছেলেরে জানাইছো বিয়ে করছো না, কারণ এই ছেলেরা কিছু জানে না, তুমি আমার জীবনে ক্ষতি করবা না, এটা আমি আশা আছে। তারপর আমি এখানে থাকুম না, এ ছেলে আমার পছন্দ না, আমি থাকুম না। আমার প্রথম দায়িত্ব আমার সাথে তর্ক বিতর্ক হয়ে গেছে, অনেক কি হয়ে গেছে, মানে মডেল যুগের মেয়ে। এক পর্যায়ে ওদিন সন্ধ্যাবেলায় স্যার সাথে টেবলেট গুলি গুয়া গুড়া সবাই কি খায় না খায় স্যার সাথে দিয়ে দেয়, মিস করে আমি সন্ধ্যাবেলায় অনেক বৃষ্টি হইতেছে, মানে বিয়ের দুই দিন পরে বিটকেসটা নেয় হাতে নেওয়ার পরে আর ওর বোরকাটা হাতে নেয় নেওয়ার পরে ওর জামাইরে যে দ্বিতীয় ওরে শুধু চা খাওয়ায় আর কার ঘরে খাওয়ায় না, খাওয়াইতে পারো না। দিয়ে বাইরে চলে আসে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে, বৃষ্টি অনেক বৃষ্টি। তো তুমি কই, আমি কি, আমি তো বাসারা বাজার, তুমি এখানে খারাপ, আমি এদিক দিয়ে সিপার দিয়ে আসতেছি চিনে যা কই বাজারে আসছে। আসার পরে আমি রিক্সা করিয়া ওরে নিয়ে ডাইরেক্ট লঞ্চে করিয়া ঢাকা চলে আসি। আসার পরে এখানে মিরপুর এক নম্বরে বাসা নেই, নেওয়ার পরে ওই ছেলেরা পেপার পত্রিকা যা আছে পেপারও আছে আমার কাছে, পেপারে দিয়ে দেয় বাড়ির নববধূ তার পূর্বের স্বামীর সাথে স্বর্ণ অলঙ্কার সহ নগদ 800,000 টাকা নিয়ে চলে যায়। তারপর আমার নামে মামলা দেয়,
পেপার কাটিংটা দেখি।
হ্যাঁ, এরপর ওই মামলা দেয়, মামলা দেওয়ার পরে আমি তো এখন আতঙ্ক, ফেসবুকে তারপর ইন্টারনেটে সব জায়গাতে আমার কাছে আমার নামে ছবি ছাড়াই রাখছে।
স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনকে অচেতন করে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার লুট করলো নববধূ। এবং কি লিখেছেন এখানে, স্বামী শ্বশুর শাশুড়ি সহ শ্বশুর বাড়ির লোকজনকে চা এবং দুধের সাথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার সহ প্রায় 800,000 টাকার মালামাল লুটে নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছে এক নববধূ। বিয়ের মাত্র 5 দিনের মাথায় এমন প্রতারণামূলক কাণ্ড ঘটালো নববধূ আমেনা আক্তার। বর্তমানে ওই পরিবারের 5 জন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে ফরিদগঞ্জ উপজেলার 3 নম্বর সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিসাইর গ্রামে। পুরো রিপোর্টটা রাখলে খুব ভালো হতো, যাই হোক যে রিপোর্টটা এখানে পেলাম। আলটিমেটলি আপনার ভাষ্য অনুযায়ী সেটা এই রিপোর্টটা পুরোপুরি সত্য না, কিন্তু সে চায়ের সাথে যেভাবেই হোক মিশিয়ে হোক খাইয়ে পালিয়েছে
এবং খাওয়াই নেই, শুধু বাস ওরে খাওয়াইছে।
আর এই যে স্বর্ণালঙ্কা লুটের কথা বলে,
না না এখানে শুধু ওর হাতে 2টা আংটি ছিল আর গলায় একটা চেইন ছিল আর কানে একটা দুল ছিল, এছাড়া আর কোনো কিছু ছিল না।
তো আপনি মিরপুরে একে নিয়ে আসলেন,
মিরপুরে একে নিয়ে আসার পরে আমি আমার বাবারে ফোন দিলাম।
আপনি যে কাজগুলো করছেন বা এটা করছেন আপনার স্ত্রী সেটা জানতো?
না না, এটা আমার স্ত্রী, আবার এখানে আমার স্ত্রী, আমি বলছি তুমি একটু বাড়িতে যাও, তোমাদের বাড়িতে যাও, আমি একটু ঢাকা চলে যাবো।
আমার তখন একটা সন্তানও আছে, তাই?
হ্যাঁ হ্যাঁ। তখন
সন্তানের বয়স কত তখন?
তখন সন্তান আছে 3 বছর।
ছেলে না মেয়ে?
ছেলে।
ছেলে। এই সন্তান এবং স্ত্রী থাকার পরেও আপনি এই দ্বিতীয় স্ত্রীর সাথে এবং যে অলরেডি আপনাকে রেখে বিয়ে করে ফেলেছে তাকে নিয়ে ভাগিয়ে আনার জন্য ভাগিয়ে আনছেন ইনফ্যাক্ট। আর ততদিনে আপনাদের বিয়ের বয়সটা কত হলো মুক্তার সাথে?
মাত্র 1.5 বছর। 1.5 বছর বিয়ের পরে আবার বিয়ে হয়েছে ওর।
না 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 না, যখন আপনি তাকে মিরপুর 1 নম্বরে নিয়ে আসছেন সেই সময় বয়স কত হয়েছে বিয়ের?
আমার মানে
দ্বিতীয় স্ত্রীর সাথে আপনার বিয়ের বয়সটা
কত? 2 বছর।
2 বছর হয়ে গেল এই সময়ের মধ্যেই?
2 বছর হয়ে গেছে, মানে 2011 সালে বিয়ে হয়েছে, 2013 সালে ওইখানে দ্বিতীয় বিয়ের পরে 2013 সালে আমার কাছে বাইরে আসছে।
এই 2 বছর আপনার প্রথম স্ত্রী আপনাকে কোনো ধরনের কোনো কিছু বলেনি? আমার দেয়নি,
বাধা দিত ওর সাথে আমার সাথে ঝগড়া জাতি। ও এমন একটা মেয়ে ছিল, মানে ফাঁসত্ব নামাজি, ও বলছে যদি আমার স্বামী সত্যি হয় তাহলে আমার স্বামী একদিন আমার কাছে ফিরে আসবে। আর ও এমন একটা নারী বলতেছে আমার মা বাবা যতই বলুক ঠিক আছে, আমি দ্বিতীয় কোনো জায়গা দিয়ে বসতে যাবো না, কোনো জায়গা কিছু করতেও যাবো না,
আপনাকে ডিভোর্স দেবে না,
ডিভোর্স দিব না।
প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতি নিতে চাই জায়গাটিতে, ছোট্ট একটা বিরতি। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম এর 9.2 তে। আশরাফের জীবনের গল্প এখানে প্রচার করা হচ্ছে। আশরাফ নামটা আসলে তার পরবর্তীতে দেয়া, কোন ঘটনার প্রেক্ষাপটে দেয়া সেটা আমরা পরে জানবো, কিন্তু তার আসল নাম হচ্ছে হলো শরীফ। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত 12:06 মিনিটে। তাকে দেখতে কিছু বলার থাকলে পুরনো অনুষ্ঠান যারা ডাউনলোড করতে চান হ্যালো 8920 যাবতীয় তথ্যাবলী আপনারা পাবেন আমাদের এই ফেসবুক থেকে। ফেসবুকটি আছে আরজে কিবরিয়া নামে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 12:06।
Close up presents Hello 8920 Close up The closer the better
সময় রাত 12:06 আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে আশরাফ তার জীবনের গল্প বলতে এসেছি, যার মূল নামটা হচ্ছে আসলে শরীফ। আশরাফ নামে হয়তো অনেকেই চিনবেন না শরীফ, তার যে জীবনের গল্প সেখানে আমি আবারও ফিরছি। আর প্লিজ যারা হ্যালো 8920 এখন পর্যন্ত মেম্বার হয়ে যাননি কিন্তু অনুষ্ঠানটিকে পছন্দ করেন ভালোবাসেন, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আর একবার বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ওকে, ফিরছি আবারও শরীফের কাছে। বলুন তারপর।
ওকে, মিরপুর আসি, আসার পরে একটা হোটেলে উঠি।
আচ্ছা,
আমার কাছে ছিল 2000 টাকা। এই 2000 টাকা দিয়ে প্রথমে একটা হোটেলে উঠি, 500 টাকা দৈনিক ভাড়া ওঠার। তারপরে আমার বলতেছে এখন কি করা যায়, এখন তো টাকা পয়সা হাতে নাই। ও বলতেছে ঠিক আছে, তুমি আমার গলার যে সিনটা আছে ওটা বিক্রি করে ফেলো। তখন আমি দোকানে নিয়ে সিনটা বিক্রি করে 13,000 টাকা। 13,000 টাকা বিক্রি করার পরে এটা দিয়া একটা খাট কিনি 2,500 টাকা দিয়া পুরানাও। তারপরে একটা র‍্যাক কিনি, কিছু হান্ডি বোতল কিনি। কিনার পরে একটা রুম, মানে আজকে মাসের 2 তারিখ, রুম কোথায় খালি নেই, শুধু একটা চারতলা বিট একটা রুম খালি আছে। ওনারা ভাড়া দিবে না কিন্তু বাড়িওয়ালা দিকে সুবিধা না,
৫০,০০০ টাকা
পুরস্কার ঘোষণা করছে ওই সেলের পক্ষ থেকে। মানে ওই সেলের পক্ষ হয়েছে, এতে মেয়ে যদি তোর যদি হয়ে থাকে তাহলে তুই ওর বাড়ির থেকে নিয়ে আসা, আর আমার বাড়ির থেকে নিবি কেন? আর আমার মা বাবা সবারই গমের ট্যাবলেট খাওয়ায়া, আমার কাছ থেকে নিবি কেন? সবারই এখন হাসপাতালে ভর্তি করাবি কেন? মান সম্মান তো ওর গেছে, তোমার নতুন বিয়ে করছে আজকে 2 দিন, বসে লেগে গেছে, ওর ক্ষোভটা ছিল এঠে। তারপরে যাক, এখন মানে বাসার থেকে বেরোতেছি না, ফট করে আমার পাশের ছেলের সাথে পরিচয় হইল, দেখা হইলো। দেখার পর বলতেছে তুই এখানে কি করস, তোর তো অবস্থা সিরিয়াস, তুই এখন এখান থেকে সিলা যা, দূরে কোথায় যাওয়ার চিন্তা ভাবনা কর। তারপর আমি এখান থেকে ওই সামানটা আমরা রেখে আমরা সিলেট জাফলনে চলে যাই। 13,000 টাকার ভিতরে কত 2-3,000 টাকা ছিল, দুটো গাড়ি ভাড়ায় চলে গেছে। ওইখানে জাফলনের সাথে একটা হোটেল ছিল, 300 টাকা ওইখানে দৈনিক প্রত্যেক নাইটে ভাড়া।
ওকে,
এখন টাকা নেই, বলতেছে কানের দুলগুলি বিক্রি করে ফেলো। কানের দুলগুলি বিক্রি করলাম, করার পর ওইখানে প্রায় 15 দিন হোটেলে ছিলাম, জিজ্ঞেস করছে আপনার কই ছিলেন, তো বলছি আমাদের এক খালাম্মা মারা গেছে, এই জন্য দেশে চলে গেছি। তারপর ওই বাসাতে উঠলাম। উঠার পরে যে টাকা ছিল ওই টাকা আমাদের কাছে শেষ, এখন নাই। ফট করে ও বলতেছে টাকা ম্যানেজ করা যায়, করতে আসিনি। দেখো, ও আমার একটা ছেলের সাথে কম্পিউটার মানে যেখানে শিখতো ওইখানে একটা ছেলের সাথে মানে আগে সম্পর্ক করতো, ওই ছেলে বিয়ে করে ফেলাইছে, এই জন্য ওর সাথে মানে সম্পর্ক শেষ করে ফেলাইছে। তো ওই ছেলের কাছে ফোন দিছে, ওনারা ফোন দিয়ে বলতেছে আমার কিছু টাকার দরকার, 1,000 দিয়ে আপনি যদি দেন আমি কালকের মধ্যে দিয়ে দেবো। তো এই মিরপুর থেকে এখানে ফোন দেওয়ার পরে 2,000 টাকা করে দিছে, করার পরে মোবাইল সিম বন্ধ, আর কোনো কথা করতে হয় না। ফট করে ওর একটা মোবাইল কিনে দিছি, চালায়। পরে বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে আমি পড়ালেখা কম করছি, ও তো শিক্ষিত মানে সবকিছু বুঝে, তো সার্কেল চলার ফলে যে কোনো ছেলের সাথে জয়েন করে, যে কোনো ছেলের সাথে কথা বলে, ওর কথা শুনলে যে কোনো ছেলে মানে বেশি পাগল হয়ে যায়, মানে আগ্রহ করে কথা বলার লাগে, লং টাইম কথা বলে। তা আমি এটা দেখতাম, দেখার পরে আমি চিন্তা করলাম যে কর একদিন আমি বাড়ি বাড়ি ফেলাই দিব। ফট করে একটা ছেলের সাথে ওর সাথে মানে পুরো একদম পুরা মিল হয়ে যায়, মিল হয়ে যাওয়ার পরে
বুঝলাম না মিল হয়ে যায় মানে কি,
মানে ওর সাথে মানে প্রেমের সম্পর্ক হয়ে যায়।
প্রেমের সম্পর্ক হঠাৎ করে কিভাবে হয়, আপনি জানলেন কিভাবে?
না, ও আমি বলতাম ঠিক আছে করো সাই, 200 আমগুতন টাকা পয়সা নাই, আমি তো বেকার, আমুদ্দিন সাই কিছু ধান্দা করন যায়নি।
ওকে, দিস ইজ দ্য থিং, আলটিমেটলি আপনার টাকা পয়সা ছিল না, ওকে নিয়ে লুকিয়ে লুকিয়ে থাকতো তো বিভিন্ন জায়গায়, সো আপনি আপনার স্ত্রীকে ব্যবহার করছেন অন্য একটা ছেলেকে পটানোর জন্য, পটিয়ে পাঠিয়ে যদি কিছু টাকা আপনি সেখান থেকে হাতায় নিতে পারেন, তাই তো?
হ্যাঁ তারপরে ওই ছেলের সাথে কথা বলার পরে ওই ছেলে একদিন আমাদের এখানে বাসাতে আসে,
আপনার সামনে কথা বলতো?
হ্যাঁ আমার সামনে, আমি সাইডে শুয়ে থাকতাম। মানে
আপনি যে রোল নিয়ে শেম ফিল করছেন, লজ্জা বোধ করছেন, আপনি সেগুলো এখানে বলতে এসেছেন, আপনাকে সব জিনিস পরিষ্কার করে বলতে হবে, ঠিক আছে? আপনি প্রথমে স্ত্রীর দোষ দিয়েছেন, আপনি স্ত্রীর দোষ কেন দিলেন? কারণ এখানে তো আসলে স্ত্রী কোনো দোষ নেই, আপনি তাকে ইন্সপায়ার করছেন, এটা আপনাকে, আপনি যেটা করছেন এটা একটা ইনকামের সোর্স হিসেবে ব্যবহার করছেন, এটা আয়ের পথ।
না না, ও তো প্রথমে ওর সাথে সার্কেল, ও তো সার্কেল চালাইছে না, সার্কেল সাথে কয়েকটা ছেলের সাথে জয়েন্ট হয়ে গেছে,
ফোনে যে সার্কেল ছিল সে সার্কেলে কয়েকটা ছেলের সাথে জয়েন্ট হয়ে গেছে। ওকে,
তারপর আমি চিন্তা করলাম ও যেন এত অনেক ছেলের সাথে সম্পর্ক করে দেয়, ঠিক আছে আমি আইনে বাইরে ফেলা দিব,
আমি আইনা
বাটে বাটে ফালাই দিব।
কাকে এনে বাটে ফালাই?
ওই ছেলেরে,
ওই ছেলেগুলারে এনে বাটে ফেলে দিব,
ওই ছেলেটারে আইনে বাটে ফালামো। কেন, কথাগুলো কি বল জন্য বলবো দেখা যাবে পরে, আগে তুমি কথা বলো, সমস্যা নাই। হ্যাঁ আমি দেখুন নি পরে।
কিন্তু আপনার উদ্দেশ্যটা কি ছিল, টাকা পয়সা আনলে?
উদ্দেশ্য ছিল যেহেতু কিছু আইনা থাকে তো মাইরাটা কিছু খাইয়া দেয়া এখান থেকে চলে যাবো, আমার তো এখানে কোনো নির্ধারিত স্থান নাই।
আমাদের
বাসায় আমি দুটো টেবলেট মিস করে দেওয়ার পরে ছেলেটা খায়, খাওয়ার পরে একটা মোবাইল ছিল আর ফকরে ছিল ফরে 15,000-16,000 টাকা। আমার আব্বু এখন না করবো না, আমার আব্বু এখন আফ্রিক আছে, আমি ডিস্টার্ব হতেছে, এরকম কথাবার্তা বলতো
আপনার ওয়াইফ?
হ্যাঁ।
আচ্ছা, আর ছেলেগুলো কি বলতো?
ছেলেরা তো বলতেছে দেখেন আপনি, আপনার আমি কথা বলতে শুনে খুব ভালো লাগতেছে, আপনার সাথে আমি কথা বলতে চাই, আমি আপনার বিয়ে করতে চাই, আপনার সাথে আমি সারা জীবন কাটাতে চাই, এরকম মানে এদের একদিন অনেকদিন ধরে সার্কেলে, তারপর আবার মেসেজ একজন একজন পাঠাইতো, এরকম একের পর এক মানে চলতে থাকতো, মানে 4 মাসের ভিতরে।
শুধুমাত্র এগুলোই হতো নাকি এর চেয়ে তো বেশি কিছু হতো?
না না, এর চেয়ে বেশি কিছু হতো না।
হাউ কুড আই বিলিভ ইউ যে এর সাথে বেশি কিছু হতো না, এরকম কথাবার্তা বলি একটা ছেলে এত টাকা পয়সা নিয়েও?
না না, ও তো ছেলেটার
সাথে আপনারা এরকম ভাবে তাকে বাসায় নিয়ে আসলেন?
না, ধরার পরে মানে একটা ছেলে কয়েকটা ছেলে, তিনটা ছেলের সাথে কথা বলতো, তিনটা ছেলের সাথে কথা বলার পরে দেখতেছে যে ছেলে বেশি ফোন করে, যে ছেলে বেশি মোবাইলে টাকা পড়ে, তো চিন্তা করতাম আমি ছেলের সাথে কিছু টাকা পয়সা আছে, আর এই ছেলে কিছু একটু মানে উচ্চ লেভেলের লোক, এই ছেলে আসলে কোনো খালি হাতে আসবো না। তারপর ও বলতো ঠিক আছে আমার আব্বু আছে বাসায়, আমার ভাই আম্মু আছে বাসায়, এরকম বলতো। একটা ছেলে আসলে তো আম্মু আব্বুর বাসাতে আসলে তো সমস্যা কি, টাকা পয়সা নিয়ে আসলে তো কোনো একটা দোষের কিছু নাই, ওই ছেলেটা এইরকম চিন্তা করে আসছিল।
আমি ঠিক বুঝতে পারলাম না, আমি আমি কনফিউজ।
যখন ওই ছেলেটা বলতো ঠিক আছে আপনি আমাদের বাসা আসেন, আসেন দেখেন আমার আম্মু আছে আব্বু আছেন সবাই আছে, আপনি দেখি, দেখার পর যদি আপনারা ভালো লাগে তাহলে আপনার সাথে আমি সম্পর্ক করবো।
এটা আপনার ওয়াইফ বলতো?
হ্যাঁ, ছেলেটা বলতো ঠিক আছে আমি আসবো। 15-20-25 দিন কথা বলার পর একদিন হঠাৎ করে আসে ছেলেটা পাগলের মতন হয়ে মোবাইলে এখানে প্রত্যেকটা দিন 200-100 আমার টাকাও পাঠাইতো আমাদেরকে। একদিন 2,000 টাকা পাঠাইছে আমাদের, আমি কলেজে যাবো আমি, আমার কাছে টাকা নেই, আমার 2,000 টাকা দাম, আবার একদিন 3,000 টাকা পাঠাইছে। তো ছেলেটা এরকম কিছু একটা মোবাইল নিয়ে আসে, ভালো একটা দামি মোবাইল নিয়ে আসে, কিছু হাতে কিছু টাকা ছিল। বাসা আসার পরে ছেলেটা যখন বসে বসে আপনার আম্মু আব্বু বলতেন, আমার আব্বু আম্মু এই মাত্র বাইরে গেছে, চলে আসবো এক্ষুনি, আপনি বসেন।
আপনাকে তো বলে খালাতো ভাই?
হ্যাঁ, আমাকে মানে ও আসারই কথা বলছে, আমার আব্বু আম্মু তো বাসার বাইরে গেছে, এখন চলে আসবো। তারপরে যাক, বসার পরে কাম গেছি, মুক্তা তুমি এখানে বসে থাকো, তুমি কিছু চাটা নিয়ে আসো। তো চাটা নিয়ে আসে, চাটা নিয়ে আসার পরে দুটো টেবলেট
নেওয়ার
কোন ইচ্ছাও নেই, দেরি আছে খালি পেলে চলে যাক, আমার কোনো আফসোস নেই। এখন ছেলেটা আসার পরে টেবলেটটা খাইছে, খাওয়ার পরে 25 মিনিট থেকে আধা ঘন্টা পরে ছেলেটা পুরা অনেক কিছু টেবলেট দিয়েছিলাম শুয়ে গেছে, শুয়ে গেছে না পরে ও কিন্তু হাত দেয়নি গায়ে। আমি নিজে হাত দিছি, হাত দেওয়ার পরে আমি মানি ব্যাগটা খুললাম, খোলার পরে সৌদির একটা টাকা পাইছি, তারপর কিছু টাকা পয়সা পাইছি 15,000-16,000 টাকা, তারপর একটা মোবাইল পেয়েছি ভালো, একটা গড়িয়া ছিল, মোটামুটি 1,000-2,000 টাকার মতন হবে
সবকিছু মিলিয়ে।
আমি এগুলো নিয়ে আমি বললাম তুমি বোরকা ফিন্দ, বেশি কিছু নাই, আমরা নিচে ফ্লোরে ঘুমাইতাম, বেশি কিছু না থাকার কারণে এইখান থেকে সিধা ওই ছানাফারা রয়েছে এই ঘরে, কিন্তু আমার ছোটবেলার থেকে অনেক কিছুটা এখানে চলাফেরা আছে, সানাইফাড়া ওই বাড়িতে আবার ফুল আবার ঢুকলাম। যাওয়ার পর ওইখানে রইলাম, রওয়ার পরে বললো তোমরা একদিন কোথায় ছিলে? আমি বলছি খালাম মা বিদেশ গিয়েছিলাম, অন বিদেশ থেকে আবার বিদেশ চলে যাবো, এখন এর নিয়ে আবার এখানে রাখতে চেষ্টা করতেছি। তো ফট করে আমার চিন্তা আসলো, আমি আজকে 3.5 মাস হয়ে গেছে বাংলাদেশ অপারেশন মিলে, পরে 5-6 মাস হয়ে গেছে, আমি 6 মাসের ছুটি আছে, কোনো সমস্যা চলার চিন্তা ভাবনা যাওয়ানোর জন্য আবার আগ্রহ দেখাচ্ছি। বাংলাদেশ এমবেসিতে আসলাম, আসার পরে টিকিট ওকে করলাম, টিকিট তো এখান থেকে একবারে করা আপ ডাউন। 2013 সালের সেপ্টেম্বরে আমার মানে ডেট পড়ে, 19 তারিখে ডেট পড়ে যাওয়ার জন্য আমি চলে যাব। তখন আমি কিন্তু মানে আমার কনফার্ম করে আসি টিকিট।
আপনি যে ছেলেটার কথা বলছিলেন যে বাসায় ফেলে রেখে আসলেন, এরকম কতগুলো অপারেশন করেছেন?
অপারেশন ওই ছেলেটারই করছি,
শুধু ওই ছেলেটাকে করেছি,
অন্য আর কোথাও করিনি।
ওকে,
টিকিট করে ওকে করে চলে আসি সানাইফাড়ে। আসার পর আমি বলতাছি মুক্তা আমি তো এখন আবার চলে যাবো, তুমি কি থাকতে পারবা কিনা? কারণ আমি পারো, আমি বলছি তুমি তো এরকম বহুতবার আমার সাথে বলছিলা পারবা, তোমার তুমি আমার সাথে শপথ করে তুমি বিয়েতে বসছো, আমার এখানে রেখে গেছি, এখান থেকে চলে গেছো, হ্যাঁ তোমার লাগে কিন্তু আমি মরে যাবো। বলার পরে ঠিক আছে আমি আর চলে যাবো না, আমি এখানে থাকুম, আমি আর কই যাবো এখানে, তো আমার মা বাবা দ্বিতীয়বার বিয়ে দিয়েছে, এখান থেকে চলে এসেছি, আমার তো আর কোথাও যাওয়ার সম্ভব না। ফোট করে কি করলো, আমি এয়ারপোর্টে গেলাম, আজকে মানে আমার ডেট ওখানে সানাফর রাখিয়া রাখার পর এইখানে মাঝখান দিয়ে আবার ওই 2-7 দিন ওরা আম্মা আব্বার সাথে কথা বলতো, আর আম্মা আব্বা পাগলের মতো হয়ে গেছে, 4 মাস ওরে দেখে না, এখন আমার মাইনে নিব, ঠিক আছে তুই শরীফের ভাত খেবি আর অন্য কারো ভাত খেবি না, তোর মাইনে নিব।
এয়ারপোর্টে গেলে তোর ধরে ফেলাইব।
তখন আমি বুঝতাম না, আমি কি বলস, হ্যাঁ সত্যি তোর এয়ারপোর্টের ভিতরে এরা জানছে তুই বিদেশ থেকে আসছ, বিদেশ আবার চলে যাবি, তো তোরে ছাড়বো না এরা, তোর জানে মারে ভালো এবং। এরপর আমি কয়েকটা মানুষের যোগাযোগ করি, আমি ভাই এই ব্যাপারে এখন মামলা যদি হয় তাহলে কি আমি যাইতে পারবো না? কর না ভাই যাইতে পারবেন না, যদি ছবি দিয়া থাকে এয়ারপোর্টে তাহলে যাইতে পারবেন না। এক পর্যায়ে আমি ওইখান থেকে ব্যাক করি, ব্যাক করে এখন মুক্তার কাছে আসি, মুক্তার বললাম এখন কি করা যায়, মুক্তা বলছে ঠিক আছে আমার আব্বা আম্মা যেন বলছে রে মানে নিবো, আব্বা আম্মার সাথে হাত মিলাই আমার বাড়িতে আমার বড় পরিবারের সাথে কথাবার্তি বলি, বলছি আমি ভুল করে রয়েছি মাফ করে রয়েছি, আমি সবকিছু বললাম, তোমার আইসা তুমি টেনশন করো না, তুমি তো ধৈর্য ধরো।
খরচ পাতি দিতেন তার?
না না, কোনো খরচ
কোনো খরচ পাতি
দিতেন আমার শাশুড়ি চালাইতেন। দুদিন এখানে থাকার পরে ওর আব্বা অ্যারেস্ট করে বলেছে পুলিশে।
আমি ঠিক বুঝলাম না, আপনারা গেলেন ওর আব্বা আম্মার সাথে, মানে মুক্তার আব্বা আম্মার সাথে হাত মেলাতে?
হ্যাঁ।
কোথায় নিয়ে তুললো আপনাদেরকে?
মানে মেয়ের বাপের নানা বাড়িতে ফাটা দিল আমার আমি দুইজনে। দুদিন তিন দিন থাকার পরে ওর আব্বা শুনতেছি অ্যারেস্ট হয়ে গেছে,
মানে ওনাকে পুলিশে ধরেছে,
পুলিশে ধরেছে বাসার থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, অনুকান্ত আছে সবাই, ওরে যাক 3-4 দিন ভিতরে যাবি না বাড়াইছে। বাড়ানোর পরে ওর আব্বা আম্মা বুদ্ধি দিল আমরা কোর্ট সারেন্ডার করতাম,
কোর্ট সারেন্ডার,
হ্যাঁ কোর্ট আমরা জামিন দিয়ে দিব। যাক আল্লাহর রহমতে ওর বোনের জন্য একজন আছে হাসিম, ও দুজনে নিয়ে যায়, 50,000 টাকা কন্ট্যাক্ট করে জামিনের জন্য, তো ওনারা 50,000 টাকা কন্ট্যাক্ট করে, আর ছেলের ফকরা 1,00,000 টাকা দিয়া যে আমাদের জামিন না হয়, না হওয়ার কারণে যাকে আমরা কোর্টের সালামিটা হাত জোর করে খাইছি, খাওয়ার পরে আমরা দুজন টাকা মামলার দিকে টাকা দেখতে আসে, আমাদের সাজা অনেক মামলা যে দ্বারা সাজা হবে, দুজনের ভিতরে জেলখানা ডুয়া দিল,
দুজনের জেলখানায় দিয়ে দিয়েছে,
জেলখানা নাই মানে কোর্টের ভিতরে যে দুজন গার্ড পাশে ওইখানে ওর এক জায়গা আমার এক জায়গা, কান্না করতেছে, কান্না করার পরে সন্ধ্যাবেলা আমাদের জেলখানা নিয়ে গেল, ওরে দিছে এক জায়গা আমরা দিছে এক জায়গা, একই জেলখানাতে। কোনোদিন আমার বড় পরিবার জানে না, 15 দিন মাথা জানছে, এর ফাঁকে আমার বড় পরিবার আবার দ্বিতীয়বার প্রেগনেন্ট,
ওকে
জানার পরে কানতে কানতে আসছে, আসার পরে বলতেছে অনেক কান্না করতেছে, আমি কি অপরাধ করছি, কেন তুমি আমার এরকম করতেছো, আমার এই বাচ্চারা দিয়ে তাকায় তোমার কি একটু মায়া লাগা নেই, তুমি বাবা মার মান সম্মান সব খায় আজকে জেলের ভিতরে কোনো গোষ্ঠী জেলখানা গেছে, তুমি আজকে এখানে জেলখানাতে আসছো, এরকম কান্নাকাটি করে আমার 500 টাকা দিয়া চলে যায়।
আপনার প্রথম স্ত্রী?
হ্যাঁ।
আর আপনার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সে দেখা করে না?
না না কি বলতে, ওকে দেখা করার কোনো, ও তো বলছে এক কথায় জিন্দিগিতে মহিলার সাথে দেখা জানালে আমার না করায়। হ্যাঁ, এরপরে আমার 500 টাকা ওইখানে পিজিতে আমার 500 টাকা দিয়ে চলে যায়। যাওয়ার পরে বলতেছে
পিজি মানে
ওইখানে জেলখানার ভিতরে খাওয়ার জন্য একটা দোকান আছে, একটা কার্ড আছে, কার্ডের মাধ্যমে টাকা পয়সা দিলে ওই দোকান থেকে কিনে খাওয়া যায়।
আচ্ছা আচ্ছা।
ওই টাকাটা আমি খরচ করলাম ওর পিছনে,
মুক্তার পেছনে,
মুক্তার পিছনে। তো ওর আম্মা আব্বা দুদিন পরে আসে, আসার পরে আমার সাথে দেখা করছে, প্লাস মুক্তার সাথেও দেখা করছে। করার পরে মুক্তারে টাকা দিয়ে গেছে 2000, আমার দিয়ে গেছে 200 টাকা। 200 টাকা দেওয়ার পরে ওর আম্মা বলতেছে ইচ্ছা মতন যা বাসায় গালালি করতেছে, তুই আমার মেয়ের জীবনটা ধ্বংস করছ, আমার মেয়ের জীবনটা খারাপ করছ, যে যা ইচ্ছা তাই বলতেছে। আমি বলছি আমি তো একলা দোষ করিনি, আপনার মেয়ে দোষ করছে, আপনার মেয়েরে হাত ধো করে ক্ষমা খাইছি, বোন ডাকছি, হ্যাঁ ধর্মের বোন ডাকছি, আপনার মেয়ে শুনে নাই বুঝে নাই, আপনার মেয়ে যে যে আপনারা বিয়ে দিচ্ছেন, আমি ও যদি না বলতো আমি জিন্দিগি তো জানতাম না বিয়ে হয়েছে না কি হয়েছে, তুমি আমাকে ফোন করে জানাইছে, এখানে আমার দোষ নেই। এরপরে যাক ওরা চলে যায়, ফট করে একদিন 3 মাস জেলখানা শেষ, ওরা একটু দেখতে যাইতেছি, মানে হাজিরা 15 দিন পর পরে দিতেছি, ওরা একটু দেখতে যাবো। জানার পরে ওইখানে পুলিশ আমার বলতেছে তুই এখানে আসত কেন বিনা অনুমতিতে, তো 5 তলার ভিতরে 10-12টা ওর জন্য মাইট দেয়। মাইট দেওয়ার পরে আমি এখানে ঘুরে ঘুরে যাই, কারণ আমার এমনি অপারেশন রোগী। এরপরে যাক ঠিক 6 মাস যখন মানে ওর আজকে মানে আজকে ডাক্তারের কারাগারে ওর চিকিৎসা হইতেছে, আর কারাগার অবস্থা ওর চিকিৎসার জন্য ভালো খানা দানা সবকিছু দায়িত্ব মানে জেলখানার কি মানে দায়িত্ব যারা আছে রে নিতে আছে। এরপরে যাক ওনারা ওনার জন্য আজকে ডেলিভারির ডেট, কিন্তু কালকে ওর যাবেন হিসাবে ফরায় 5-6 মাস পরে ইনশাল জামিন হয়ে গেছে, আজকে জামিন হয়েছে, আজকে ফতের বাচ্চা হয়েছে
মানে মুক্তার,
মুক্তার বাচ্চাটা হওয়ার পরে
তখন আপনি জেলে,
আমি জেলে,
ওর জামিনটা কি বাচ্চা হওয়ার জন্যই জামিন হয়?
হ্যাঁ বাচ্চাটার কারণে ওর জামিনটা দিয়েছে, মূলত জামিন দিত না।
ওকে
আমি আল্লাহ আমি জেল খাটতেছি, এদিক দিয়ে আমার মা বাবা কেউ আমার জন্য একটু দেখা করে না, শুধু আমার বোন আসে আর আমি কান্না করতেছি আল্লাহ আজকে 7 মাস হয়ে গেছে আমি জেল খাটতেছি, হ্যাঁ তোরা কষ্ট করতেছি, শুধু আমার একমাত্র বউ ছাড়া আর কেউ আসে না,
মানে প্রথম স্ত্রী ছাড়া
আর আমার শাশুড়ি আসে। তখন আমি চিন্তা করি আল্লাহ আমি কোন ভুল করতেছি, কোন ভুলের মাসুল হইতেছে আমার জীবনে। তখন ওই বউ আইসা 200, 100, 300, 500 পথে খাওয়ার জন্য দিয়ে দিত, আর নামাজ টামাজ করতাম ওখান। তখন 9 মাসের মাথায় আমার শাশুড়ি 24,000 টাকা খরচ করে আমার জামিন বাইর করে,
প্রথম স্ত্রীর শাশুড়ি,
প্রথম স্ত্রী বাইর করে আমার দুই মেয়ে, আর এরা আসে না আমার দেখতে।
প্রথম স্ত্রী তো আপনার কনসিভ করেছিল তাই না? এটা কি আপনার তখন যখন আপনাকে বের করলো তখন কি বাচ্চা হয়ে গেছে অলরেডি না তখনো বাচ্চা পেতে?
না না তখন বাচ্চা হয়ে গেছে,
তখন বাচ্চা হয়ে গেছে,
বাচ্চা হয়ে 8 দিন পরে সে আমার কাছে আসা যাওয়া করতো, যখন আজকে হবে 3-4 দিন আগে আমার সাথে দেখা করে যেত, বাচ্চা ফেরে নিয়ে নিয়ে আমার কাছে আসা যাওয়া করতো।
আপনার প্রথম স্ত্রী?
হ্যাঁ, অনেক কষ্ট করে আসতো, ব্যথা করতো, দাঁড়াতে পারতো না, বলতো আমার খুব ব্যথা করতেছে, আমার খুব খারাপ লাগতেছে, হ্যাঁ আমার তো আবার সহ্য হয় না, আমার আর কয়দিন আছে বাকি, হ্যাঁ আমি আর আইতে পারতেছি না, কামি ঠিক আছে তুমি আর আইসো না। তো যখন বাচ্চা হয় হওয়ার পর 8 দিন পরও সে আমার কাছে এসে দেখা করে, দেখা করার পরে 10 দিন পরে আমার আবার যাবি নয়।
ওকে,
আমি ভিতরে থাকি পুরো কঙ্কাল মতন হয়ে যাই, কঙ্কাল মতন হওয়ার পরে আমার বের করে আমার শাশুড়ি আমার কি করলো, আমার বাড়িতে না আই না আমার বোনের বাড়িতে আমি নিয়ে গেল, বোনের বাড়িতে যাই, এখানে গোসল ওসল করাইছে, গোসল ওসল করাই আমার বোন কি করলো 4-5 দিন ইয়ে রাখলো আমার বোনে, রাখার পর আমার শাশুড়ি সহ আমার বোন সহ সবাই আমার শ্বশুরবাড়ি নিয়ে গেল, আমার বাড়িতে আর আনে নেই, মা বাবা চেহারা দেখবো না আমার, আজকে 9 মাস আমার মা বাবা আমার কখনো দেখতে যায়নি, ভাই 6 ভাইয়ের 1 ভাইও দেখতে যায়নি। তারপরে যাক আমার শাশুড়ি শ্বশুর নিয়ে আবার চলতে আসি, খাইতে আসি, 4 মাস জেলের থেকে বাড়াইছি, যাওয়ার পরে এখন হাজিরা দিতে আসি, আমার শাশুড়ি আমাকে হাজিরার টাকা দেয়।
আপনার প্রথম স্ত্রীর যিনি মা ছিলেন তিনি আপনাকে হাজিরা টাকা দিতেন, কোর্টে হাজিরা টাকা?
জি জি।
ওকে, হ্যাঁ
তারপর উনি আমার যথেষ্ট হেল্প করতেন।
ওকে,
তারপরে যাক উনি আমার বলতেছে বাবা তুমি আমার একমাত্র মেয়ের জামাই, তুমি ছাড়া আমার জগতে কেউ নেই, আমার এই মেয়েটা অনেক দুঃখী মেয়ে, হ্যাঁ এই মেয়েটা ফাঁসতে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে আল্লাহর কাছে, তোমার লাগে তোমার ছাড়া কিছু বুঝে না, তুমি ওরে কষ্ট দিই না, দ্বিতীয়বার আমি তোমার জেল থেকে বার করে আনছি, তুমি এখন ওরে আর কষ্ট দিও না, ও একটা তিনটা চারটা বছর ওর বুকটা জ্বালা হয়ে গেছে, কালো হয়ে গেছে, তুমি আর কষ্ট দিও না ওরে। আমি আপনার টেনশন করেন না, আমি ইনশাল্লাহ ওরে ভালো রাখুন। এক পর্যায়ে যাক ওর সাথে চলতে আসি, ফিরতে আসি, খাইতে আসি, পাঁচ ছ মাস পরে আবার মুক্ত আসার আমার কথা হয়। পাঁচ মাস পরে কথা হওয়ার পরে মুক্তান বলতেছে, তোমার মতন বেয়াদত ছেলে, তোমার মতন অশুদ্ধ ছেলে, তোমার আমি তালাক দিমো, এরকম করুম সেরকম করুম, অলরেডি সে আমার মোবাইলে তালাক দিয়ে ফেলাইছে। তুমি তুমি একটু ধৈর্য ধরো, আমি বাড়াইছি, হ্যাঁ যা করি না আমি করতে আসি। এরপরে ওরে নিয়ে আবার কথার পরে আমি ওরে নিয়ে আবার চলে যাই কোথায়, সানের পারে বাচ্চা নিয়ে। ওর
মানে আমি প্রথম স্ত্রীর সাথে আবারও
বেইমানি করতেছি। এখন করার পরে এখন চলতে পারতেছি না, খাইতে পারতেছি না, কি করুম এখন জেলখানার।
প্রথম স্ত্রীর সাথে যখন আপনি থাকতেন তখন আপনি চলতে পারতেন, খাইতে পারতেন?
আমার শাশুড়ি আমার হেল্প করতো টাকা পয়সা।
আপনার শাশুড়ি কি করতো?
আমার সম্বন্ধে একটা বাইরে আবুধাবিতে ছিল,
ওই অর্থ যেটা আসতো ওনার কাছে সেটা দিয়ে
উনি আমার যথেষ্ট হেল্প করতো। আর এমনি বেশিরভাগ জায়গা আছে দেখা এসে কদিন কাজ করতো, আমার চলে যেতাম দেশে।
ঢাকায় এসে কিসের কাজ করতেন?
ডাক্তার ভাই আড়তে কাজ টাজ করতাম।
আড়তে কাজ করতেন?
হ্যাঁ।
কিসের আড়ত?
এই যে কাঁচামালের।
আমার
ওইখানে যাওয়া নিষিদ্ধ।
কে নিষিদ্ধ করে?
ওই মা বাবা দেখলে আমার জানে মারা ফেলাইবো। ওর সাথে বিয়ে,
আপনার তো সন্তান ছিল এই ঘরে দুটো,
হ্যাঁ
প্রথম স্ত্রীর ঘরে, তাদের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক
ছিল মানে মোটামুটি।
মোটামুটি মানে
টাকা পয়সা রুজি করলে বেশিরভাগ খরচ করে বলাইতাম, আর রাস্তাঘাটে ভাঙিয়ে বলাইতাম, ওই জন্য অতটা।
সন্তানের প্রতি আপনি মায়া মহব্বত অনুভব করতেন সেই সময়টাতে?
ওইটা আমি করতাম না।
এটাই হচ্ছে অনেস্ট অপিনিয়ন। যাই হোক, সন্তানের প্রতি মায়া মহব্বত অনুভব করলেও এই ধরনের ঘটনা ঘটার কথা না, বলুন তারপর।
তারপরে যখন আমি ওরে নিয়ে ওইখান থেকে বাইরে নিয়ে আসলো, আসার পরে এখন যেখানে থাকতেছি বাসায় 2500 টাকা ভাড়া, ওর বাচ্চা দুধ লাগে, ওর আব্বা আম্মা পতন চালাইতো, এখন চলাফেরা করতে পারতেছি না, টাকা পয়সা নাই। তখন আমি এখান থেকে রাত্রে জেলখানার থাকতে কয়েকটা ফোলাপানের সাথে পরিচিত হয়, হওয়ার পরে আমি এখান থেকে রাত্রে চলে আসি। একদম বলতেছে কোথায় যাচ্ছ? আমি জায়গায় যাইতেছি, তুমি রাত্রে দরকার ভালো মতো আটকে ঘুমাই থাকো। হাজিগঞ্জ বাজারে যখন আসি জেলখানার কয়েকটা ছেলের সাথে পরিচয় হয়,
আপনারা জানতেন কিভাবে?
ওরা জানতো, ওরা তো ওখানকার মানে সবসময় ওখানে চলাফেরা করে জানতো, আর অপরাধ ওরা করতে আছে যেখানে কয়েকবার ঢুকছে ওরা এগুলি জানে। এরপর এক পর্যায়ে বলতেছে ঠিক আছে চল, তোর সাহস আছে? আমি হ্যাঁ আছে, সমস্যা নেই, টাকার দরকার, আমার টাকার দরকার হলে সমস্যা হবে না। এক পর্যায়ে ওইখানে গাড়ি থামায়, থামানোর পরে একজন মহিলা একজন পুরুষ থাকে। এক পর্যায়ে আমার সাথে যে ছেলেটা সুমন, ওই কি করছে, ওই মহিলার কানে জিনিস ধরে টান দিছে, দাদার মহিলা একটা সিকুর দিছে, সিকুর লাগে কি রূপ দিয়ে দৌড়া দৌড়ি করা সবই বাইকে চলে গেছে, সিকুর লাগে মানুষ মানুষ চলে আসছে, 12:30 ফোন একটা বাজে। বাইকে যাওয়ার পরে আমরা দুইজন গেছি একদিকে আর দুইজন গেছি আরেকদিকে, যে কানে জিনিস টান দিছে ও আমার সাথে সাথে। আমি গেছি, তুই এটা কি করলি? বলছে তুই কানটা ছিঁড়ে গেছে না বাইসে আছে কেন? কানা কান ছিঁড়ে নাই, দেখ সুইটে আসছে, দেখ এটা নিয়ে। আমরা ওর কাছে বলি নাই, ওই দুজনের কাছে বলি নাই, না বলা তো ওরা বলতেছে কানে জিনিস গেছে কোথায়, ছিঁড়া তো আনসার কারণ আজ কানে জিনিস যখন চিল্লাচিল্লি করছে তখন আমরা ফালাইতে চলে আসি।
চোরের উপর পাট পাড়িতে রেখে বলে প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই জায়গাটিতে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। আজকে এখানে জীবনের গল্প বলছে আশরাফ, এবং আশরাফের জীবনের গল্পে কি বলবো, এটাকে আসলে কিছু বলার নেই, টোটালি স্পিচলেস আমি। মানুষের জীবনে এক একটা ভুল, এবং ভুলের পরে ভুল, ভুলের পরে ভুল, এক ভুলকে ঢাকার জন্য আরো ভুল। যাই হোক, আমরা ফিরে আসতে চাই 4 মিনিট পর। তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
4 মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে আমার সঙ্গে এখানে জীবনের গল্প বলতে এসেছে শরীফ। শরীফের জীবনের গল্প, যে আসলে শরীফ মানে আমরা যেটা জানি যে ভদ্র নম্র, সেটার সাথে কোনো মিল নেই, সেটা আমরা চোখ বন্ধ করেই বলতে পারি। যাই হোক, সে আরেকটা নাম ব্যবহার করে তার, আশরাফ, এবং আশরাফ নামটা কেন সেটা হয়তো বা আমরা তার কাছ থেকে জানবো পরবর্তীতে। তার যে জীবনের গল্প, সেই জীবনের গল্পে আমরা আবারও ফিরতে চাই, তাকে দেখার জন্য হোক, কিছু বলার জন্য হোক, আপনারা ফেসবুকে চলে আসতে পারেন, যে কমেন্টসগুলো আমরা তাকে পড়ে শোনাবো। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, স্পেলিংটা হচ্ছে HELLO8920, ওখানে গেলে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না। আর যারা জীবনের গল্প বলতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আরো একবার বলছি 9115668। হ্যাঁ শরীফ,
তারপরে আমরা দুজন ওদের সাথে বলি, আমরা তো যেটা টান দিছ ওটা ওখানে ফালাইতে চলে আসছে। এক পর্যায়ে আমরা দুজন ওটা বিক্রি করি 4,500 টাকা, দুজন ওটা ভাগাভাগি করে নিয়ে চলে যাই। তা আমি ঢাকা চলে যাই, যাইয়া ওইখানে 2,000 টাকা দিয়ে কয়েকদিন চলি। চলার পর আমার বাবার আমি ফোন দিছি, আমি স্বামী বাবা আমি একটা ব্যবসা বাণিজ্য করুন, আমার যে কোনো ঠিকা কিস্তি থেকে আমার 50,000 টাকা উঠে দাও, ফ্যান্ডের ব্যবসা করুন। তা আমার বাবার অনেকবার, একবার না পাঁচবার কয়েকবার বলার পর আমি সেদিন উঠে না দেন, তার আমি খারাপ হয়ে যাবো। তো আমার বাবা জানতো না আমি জানি মেয়ে নিয়ে নিয়ে চলে গেছি পরবর্তীতে, এটা কেউ জানতো না। এখন বাবা সরল মনে 50,000 টাকা উঠে দিছে আমাকে, 30,000 টাকা আমার দেয়। ওই 30,000 টাকা আমি বয়ে বয়ে এখানে খেলা দেখা, এই যে IPL খেলা দেখা বাজি ধরা হাইরে যাই।
বুঝলাম না, টাকাটা পেলো কোথায় আপনার বাবা?
আমার বাবা কিস্তি উঠেছিল, আমার কিস্তি একটা উঠে দিয়েছে, আমি বললাম প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিস্তি দিয়ে দিন,
প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মানে
হ্যাঁ
তুলে দেয় সেটা আপনার বাবা।
হ্যাঁ
সেটা দিয়ে আপনি আবার IPL এ বাজি ধরেন।
হ্যাঁ
বাজি ধরে সেটা আপনি হারান,
হ্যাঁ হারিয়ে যাই। লাস্টে এখন কি করা যায় ওরে নিয়ে বলতেছি, এখন তুমি আমার তোমার বাড়ি চলে যাও, আমি দেখি কি করা যায়। বাবা আমার 1 সপ্তাহ যায় 2 সপ্তাহ যায় 3 সপ্তাহ যায় আমি টাকা দিতে পারি না। বাবা কি করলো, ফট করি আমি যে আমার ওয়াইফ প্রথম ওয়াইফ ছেলে মেয়ে থাকতো ঘরের ভিতরে, ওই ঘরটা আমার বাবা বিক্রি করে দেয়। ঘর বিক্রি করে দেওয়ার পর এখন আমার ছেলে সন্তান কই থাকবো, আমার শাশুড়ি এসে আমার ছেলে সন্তান নিয়ে ওদের বাড়িতে নিয়ে চলে যায়। না কারণ আমার বাবা ঘরটা বিক্রি করিয়া বাবা চাইছিল আমার এই টাকাটা দিলাম যদি ভালো হয় ব্যবসা বাণিজ্য করিয়া। এরপর যাক বাবা ঘর বিক্রি করে দেয়, দেওয়ার পরে আমার টাকাটা পরিশোধ করে দেয়। এর ফাঁকে তো আমি তো জেলখানা থাকা অবস্থাতে আমি আর বিদেশ যেতে পারি না, আমার ভিসা ভিসা সব তো ক্যান্সেল হয়ে গেছে, এটা তো বুঝতে পারছেন। ফট করে আমার এলাকার একটা ছেলে সাথে আমার ভালো একটা সম্পর্ক হওয়ার পরে বলতেছে, চাচা তুমি একটু আসো আমরা একটা কাজ করুন। কাজ করুন কি কাজ? কোরফানিদের বা কি ফরায় আপনার 15-20 দিন মূলত আমি আসলে এই কাজটা করি নাই। আচ্ছা ঠিক আছে আমি রাত্রে গাড়িতে আসুন, আসলে আসবো কথা হইব।
আমরা
কিছু আদায় করুম ওর পরিচিত হয়ে। তো যাক ওই কাজটা মানে প্রোগ্রামের জন্য এলাকাতে গেছি, ঠিক আমি কিন্তু এলাকাতে যাই না। তো একটা আমাদের একটা বাজার আছে সেন্দ্রা বাজার, ওখানে বৈশা আমরা ওর সাথে কথাবার্তা বলতেছি, কথা বলার পরে ওই যেখানে বসছি না ওইখানে 2 দিন আগে কোরফানিদের গরু যারা বিক্রি করে ওকে গরু হারানো গেছে। গরু হারানো গেছে ওইখানে যারা ফাড়া টাড়া দেয় ওরা কিন্তু জাগানো থাকে। আমার এলাকার থেকে একটা গরু চুরি করে কে নিয়ে গেছে, নিয়ে আমরা যে রাস্তাতে নিয়ে যেতেছে আমরা ওই রাস্তাতে বৈশাখ প্রোগ্রাম কথা করতে বলতেছি। কথা বলার পর ওই যে যারা দেখা গেছে এখানে গরু ফাড়া দেয় মানে আরেক এলাকার, এরা দেখতেছে আমরা এখানে দুজন বৈশা রয়েছি কথা বলতে আমাকে সামনে আসছে, আসার পর পিছন থেকে আমার এলাকার মানুষ ডাক ঠিক করে দিছে গরু নিয়ে যায় গরু নিয়ে যায়।
মানে আপনারা বসে থেকে ফেসে গেছেন?
হ্যাঁ বসে থেকে আমি আমি ফেসে গেছি, আমার দর্শক কত বাড়ি করে আমি আমার বাড়ি দিক দিয়ে কেখানে আসত কেন এরা কারা আমি সে বাড়ি কোনো পরিচয় নেই। হেগুলো ধরতে গেছে, ধরতে গেছে দুজন চলে চলে গেছে, আমরা দুজন এখানে ফাঁসাই গেছি। ফাঁসাই গেছে ও কি করছে, ওর বন্ধু বান্ধব কয়েকজন আছে ওরে ফট করে আসতে এদিকে আই না ওই বাড়ি চলে গেছে, এদিক দিয়ে আমার আটকে ভালো আটকায় আমার উত্তম উদ্যম দিতে আছে দেওয়ানোর পরে
গরু চোর।
হ্যাঁ গরু চোর করানোর পরে আমি আমি কি দেখেন ভাই এবার বিশ্বাস করেন আমি কাজটা করি নাই, এই কাজটা আমি জানিতে কোনো জড়িত না, ঠিক আছে আপনি আমার কথা বুঝে শোনেন, এই গরু কার কি আসবে তা আমি জানি না। পরের দিন সকালে আমার এলাকার মানুষ টানুষ সর্বদিকের মানুষ সবকিছু জানা হয়ে গেছে, আসার পর হাজার হাজার মানুষ আসছে, আসার পরে এখন আমার মা বাবার যত খবর দেয় আমার বাবা আসবো না, আমার বাবাকে আমি তেজি করে দিছি।
বাবা বলে এটা?
হ্যাঁ আমি চিনি না ফোলারে, যে ফোলা দেখা গেছে আমার আমি আমি কিছু দেখেন কাকা আমি কাজ করিনি, কোনো কথা শুনতেছে না। যেখানে ধরছে আমাদেরকে ওইখানে হাজিন থানা ছিল আর আমাদের ছিল ফরিদগঞ্জ থানা। তখন আমাদেরকে হাজিন থানা পুলিশ আইসা আমার হাজিন থানা নিয়ে যায় আমরা দুজনে। পরবর্তী সকালে আমি বলছি আমি আর ওই যে ছেলেটা ছিলাম, এই কথাই বলছিলাম আমি আর এই ছেলেটা ছিলাম, এই কথা ছেলেটার কথা বলছি আর ওই ছেলেটারও পুলিশ আমরা দুজনে নিয়ে যায় দত্তর করে ফেলাম ধরো গরু চুরি হিসাবে। করার পর ও সব আবার জেল খাটা শুরু করে। এর ফাঁকে ওই যে মুখটা ছিল যে দেখাতে ওর সাথে আমার লোক আর কোনো যোগাযোগ নেই। একপর যা ওই চলে কিভাবে কিভাবে চলে আসে পরবর্তী আর জানি না। এরপর যাক আবার আমি জেল খাটা শুরু করি। করার পরে এখন আমার স্ত্রীর আমি পুলিশের মাধ্যমে ফোন দেই, সবার মাধ্যমে ফোন দিই, আমার স্ত্রী আমার কোনো কথা শুনতেছে না, মানে স্ত্রীর কথা শুনে কান্না করতে আছে। আমি কোন পরিচয় কথা কমু তোমার নামি দেখো আমি এই কাজটা করি নাই, কিন্তু অন্য একটা কাজে জড়িত হওয়ার জন্য গেছিলাম, কিন্তু আজকে আমার লোভের কারণে আজকে হ্যাঁ আজকে আমার এই কেসটা ফাইসাই গেছি, যে কোনো একটা অভিশাপ আছে আমার জীবনে, তো বিশেষ করে আমি কাজটা করি নাই। এই কথা বলার পরে ওরা আসলো না, কেউ আসলো না, আমার বাবা আসলো না, মা আসলো না, শুধু একমাত্র আমার বড় বোন ও একটু দেখা দেখা করতো। টাকা তো আমার কাছে নাই, বোনের কাছে নয়, বোন একটু গরিব ধরনের, ও আইসা আমার কাছে একটু দেখে টেখে যাইতো। আমি আবার ওখানে এক পর্যায়ে ওখানে আমি কিছু টাকা পয়সার ইনকাম সোর্স বার করছিলাম, মানুষের কাজ টাজ করে দিলে কিছু টাকা পাইতাম, ওই টাকা দিয়ে আমি যোগাই যোগাই সাড়ে তিন মাস পরে আমি যাবি নে বাহাই।
এই সময়টাতে আপনার প্রথম স্ত্রী আপনার সঙ্গে দেখা করেনি? না,
কেউ করেনি
এই সময়টাতে, পুরোপুরি আপনি একা?
হ্যাঁ, এখন কেউ আসে না, আমি পুরো একা চলতে আসি, কেউ আমার কাছে আসো না, শুধু একমাত্র বোন আসে আর কোর্টে হাজিরা দিতে আমি যাইছি আর কিচ্ছু না। পরবর্তীতে আমি হট করে এখানে জেলখানার ভিতরে আমার নাভি আছে না, বিশেষ করতে না ভাই, আমার নাভির দিয়ে মানে পুরো গরম বাড়িতে আছে। তখন আল্লাহর কাছে কইতেছে আল্লাহ আমি জীবনে মনে অনেক খারাপ কাজ করে বলাইছি, আমার যে স্ত্রী আমার এত ভালোবাসতো এত কিছু করতো, আমি ওই স্ত্রীর মাঝে অনেক দুঃখ দিয়েছি অনেক কষ্ট দিয়েছি, আল্লাহ মনে আমি আজকে শেষ মরণ। আমি ওইখানে তিনতলায় সিঁড়ির থেকে আমি পুরা বইরে আছি, আমার ব্যথা করে পুরা জেলখানার মানুষ সবাই শুনতেছে কি জেলটা মরিয়া দিতেছে, কতদিন শুধু একমাত্র শুধু স্ত্রীর কথাই মনে করতাম। আসলে এই স্ত্রী ঘর থেকে বাড়ানোর টাইমে আমার বলতো সিয়ামানিল্লাহ আল্লাহ তোমার ভালো রাখো, আল্লাহ তোমার দোয়া করি, কত একটা এই কথা বলতো, শুধু এই চিন্তাই করতাম। আসলে আমি কি করতেছি এই স্ত্রীর বুঝলা, আমি অন্য একটা মেয়ের পিছনে বসে যে মেয়ে দেয় গেছে আমার, আমি আমি দেখতেছি মেয়েটা অনেক খারাপ, তারপর আমি মেয়ের প্রতি বেশি ইয়ে করে গেছি আর এই মেয়ের লেগে আজকে আমি দুইটা খারাপ কাজ করেও ভালাইছি। তো আবার দ্বিতীয়বার আবার জেলে আসছি, আমার বিদেশ হয়ে গেছে, ঘর বাড়িয়ে তো মা বাবা বিক্রি করে ভালাইছে, আল্লাহ আমি কি করুম, আল্লাহ তুমি আমার একটা সুযোগ দে, আজকে আমি জেলখানাতে ওয়াদা করতে আছি। পরবর্তীতে বাড়াইলে পৃথিবীতে যত মানুষ আছে দশটা ভালো মানুষ, এর থেকে ভালো মানুষের মতন আমি পাইছি এরকম,
মানে আপনার এই তীব্র ব্যথার সময় আপনার এই অনুভূতি গুলো হতো।
হ্যাঁ, আমি বলছি আল্লাহ যদি আমার একবার সুযোগ দেয় আল্লাহ আমি কখনো খারাপ কাজ তো দূরে রাখ, ঠিক আছে, একটা মিথ্যা কথা বলার চেষ্টা করুন না, রিক্সা চালায় ভাত খামো, কোনোদিনও কোনো দিকেও যাবো না এই স্ত্রী ছাড়া। তারপরে আমি এখন ব্যথার ছিঁড়ে দিয়ে ফুরিয়ে গেলাম, সবাই আমারে ধরাধরি করে নিয়ে হাসপাতালে নিল, নেওয়ার ফলে ডাক্তার ও ডক্টর আসলো। তো ওনারা কি করলো আমার এখান থেকে চাঁদপুর সদর হাসপাতালে ট্রান্সপোর্ট করে ওইখানে মানে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ওখানে নিয়ে গেলো, পায়ে হ্যান্ডক্যাপ নিয়ে কড়ি লাগাইয়া হাতে হ্যান্ডক্যাপ দিয়া নিয়ে গেলো। তো ইনশাল্লাহ ওষুধ দিছি সেরে দিব। তারপরে ব্যথার কোনো মতে যাক ওষুধ ওষুধ খাইছি, খাওয়ার পরে আবার জেলখানাতে আনছে। আনার পরে একদিন আমার বোন আসছে, আসে বলতেছে ভাই তো জামিনের জন্য আমি উকিল ধরছি, কিন্তু উকিল তো 10,000 টাকা করে, আপা কাছে তো টাকা নেই, বাপের তো টাকা পামো কোথায়। তো এরপর আমি বলতেছি আপা দেখ আমার সহ্য হয় না, আমার এখান থেকে জ্যাম ধক্তি আমার বাইর কর। আবার বলছে আমি যত চেষ্টা করতেছি, মা তো তোর কথা মন দিয়ে আরে না, বাবা তোর কথা মন দিয়ে আরে না, যখন মানে এলাকার মা কাছে যায় তখন মানুষের সি 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 করতে থাকে, কাছি ভুইয়া বাড়ির লোক আপনি আর আপনার ছেলে কাজ করবে রেখে। এক পর্যায়ে আমার বোন এই সমস্ত কথা শুনতে আমার বলতো, বলার পরে আমি বলছি আপা দেখ তুই রোজ ধর আমার কাছে দোয়া কর, আমি যেমন যাবি ইনশাল্লাহ বাড়ি একটু পারো মে। আমার বোনে চলে যায়, চলে যাওয়ার পরে আবার 15 দিন পরে আবার আমার কোর্টে উঠে প্রত্যেক কোর্টে আমার জামিনের জন্য চাইতে আছে। এরপরে প্রত্যেক কোর্টে আমার ইনশাল্লাহ জামিন হয়ে যাবে এরকম আশা দিতে আছে বোনে। হ্যাঁ, তো আমার বোনে বলতেছে এখন তুই কাজটা করছো তোর কি অন্যায় কি হয়েছিনি? তো আমি কিছু আপা দেখ তুই কিভাবে বুঝাবো, আমি কাজ করতে আসি নাই, হ্যাঁ কোন কাজ করতে আসো আমি কিছু আপা তোরে কইতে পারুম না কোন কাজ করতে আইছি, কিন্তু দেখ এই কাজটা আমি করি নাই। এরপর তুই তো ইজ্জত ঠিকই বাড়াই গেছে যাবি নে, তুই তো যাবি না বাড়াইতে পারলি না,
কে বেড়ে গেছে
ওই যে আমার সাথে আরেকজন ছিল। হ্যাঁ, এরপরে যাক চলতে আছে আবার জেলখানা নিয়ে গেছে। নেওয়ানোর পরে আমি ওই রকম এক বড় ভাই ওখানে থাকে, ওখানে বলতেছে শরীফ এদিকে, আমি কি কতর সাথে কিছু কথা আছে
জেলখানার ভিতরে,
জেলখানার ভিতরে।
ওকে, কে বলছে এটা?
এটা আমার এক বড় ভাই,
ওই জেলখানার মধ্যে বড় ভাই হয়েছে।
হ্যাঁ, সেই বড় ভাই অন্য এলাকা মানে ওইখানকার বড় ভাই। তো আমার নামটা কিভাবে চেয়েছে, আমি আমার বলতে আছে, উনি আমার বলতে আছে এই নাম কাইরা দিয়া জীবন সুন্দর করবি, বাঁচার চেষ্টা করবি, এই নাম দেওয়ার চেষ্টা করিস।
মানে নাম
উনি ওনার একটু উনি আমার নামটা যে আশরাফ, ঠিক আছে, বলতেছে এই নাম কাটিয়ে দিয়া জীবনে সুন্দর মতন চেষ্টা, ভালোবাসার চেষ্টা।
আশরাফ নাম কাটেনি, আপনার আশরাফ নাম দিচ্ছে আপনাকে?
হ্যাঁ দিচ্ছে, মানে বলতেছে এবার তুই আজ থেকে আমি তোর জীবনে সবকিছু শুনছি। হ্যাঁ, জীবনে তুই ভুল করছ তো অনেক, ঠিক আছে, কিন্তু যেই পথে তুই গেছিলি সব পথে তুই ভুল করে গেছ, তবে তুই তুমি সাইন চেয়েছিলি। এরপরে আমার কথা বলে শুনছে, শোনার পরে বলতেছে ঠিক আছে, শরীফ নামে জানি এত ঘটনা তোর। হ্যাঁ, তুই আজকে শপথে করছ, তুই আগে ছেলে মেয়ে দুইটা নিয়ে তোর পরিবারে নিয়ে মাত্রাপ ছায়া তুই এখানে চলে যাবি, পারবি নি। আমি বলছি ঠিক আছে আমি পারুম, ঠিক আছে আমি তোর আজকে থেকে আশ্বাস দিয়া দিলাম, তুই আমার কথা শুনিস, আর তোর যেতরু হেল্প লাগে আমি করুম। এরপর যখন আমার জামিনের জন্য আগ্রহ ছিল, আজকে আমার আবার 15 দিন পরে আবার আমার কোর্ট উড়াইতে আছে, আজকে আমার জামিন চাইব। চাওয়ানোর পরে সবাই সব আসামি চলে গেছে, এখন ঠিক 3টা বাজতে আছে, আমি ছাড়া আর এখানে আর কোনো আসামি নেই, মানে শেষ মুহূর্তে আমার জামিনটা চাইব। যাওয়ার পরে আমি বলতেছে ম্যাজিস্ট্রেট আমার দিকে তাকায় বলতেছে ঠিক আছে, তো কাস্টডি অনেকদিন হয়ে গেছে, 3.5 মাস, তো কেউ এতদিন কেউ জামিন চাই নেনি। সামান্য 25,000 টাকার মামলাতে তোমার জেল খেটে ফেলাইছে, ঠিক আছে আমি জামিন দিয়ে দিতেছি, পরবর্তীতে ও যেন ঠিক মতন হাজিরা দেয়।
আচ্ছা,
যাতে আমার জামিন হয়। আমার ওয়াইফের কাছে ফোন দিই দেখো আমার কথাটা শোনো, কারণ আমি চিনতে চাই না। এক পর্যায়ে বলতেছে আমি রাখি, আমি বেশি আমার দুটো ছেলে মেয়ে কেমন আছে তুই আমার একটু বল। হ্যাঁ, আমি আজকে 3টা মাস ভিতরে থাইকা আমার কষ্টে, ঠিক আছে, আমার বুকটা ফাইকা দিতেছে, শুধু একমাত্র আমার একটু বল। আমার মেয়ে কি অপরাধ করছে, কোন ভুল করছে, কেন করছে, কি করছে, তুমি আমার একটু খুলে কও। তোমার ভাইয়েরা যদি 10 টাকা দিত আমি তোমার 50 টাকা দিয়ে বিদেশ পাঠাইছি, পাঠানোর পর তুমি লক্ষ লক্ষ টাকা এই মেয়ের পিছনে ভাঙছো, তোমার কি একটু মায়া লাগে না? এই রুমান আর নুরসাতে দিয়ে তাকায়া, এই ছেলে দিয়ে সন্তানের দিকে তাকায়, উনি কান্না করে বলতেছে। আমি বলতেছি আম্মা দেখেন আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমার এই ভুলের মাসুল, হ্যাঁ আমি আর দিতে চাই না, আমার কাছে ক্ষমা করে দেন, আমি জীবনে আর কখনো ওই ধরনের কাজ করুম না, কোনো দিকে যাবো না, আমি কিন্তু শপথ করে আসছি। উনি মানে না, কারণ তুমি অনেকবার শপথ করছো, আমি বিশ্বাস করি না। তারপরে ওনাদের থেকে কোনো ইয়া পাইতেছি না, না পাওয়ানোর পরে আমি কি করলাম, আমার আফার কাছে ফোন দিয়ে আসে কি আফা আমি কি করুম, কই যাবো, কই থাকুম, কোন জায়গা যাবো, এমন কোনো জায়গা নাই আমার, আমি যেন কোথায় যাবো। প্রথম আমার ভাইয়ের কাছে ফোন দেই, ভাইয়ের বলি ভাই আমার 1,000 টাকা দেন। ভাই বলতেছে আমি তোরে চিনি না, ভাই ডাইরেক্ট সাপ না করে দিছে, না করে দেখো কোথায় যাওয়ার পাইতেছি না। ওইখান থেকে বোনের বাড়ির থেকে একটা চাদর নিয়ে আসছিলাম আসার টাইমে, এই চাদর আইনা প্রথমে লঞ্চে দিছে, এরপরে রাত্রে ঘুমানোর জন্য টাকির শুয়ে দিছি, শুয়ে থাকার পরে ওই যে সৌরভ যাত্রা বাড়ি থাকে,
কোন সৌরভ এটা?
এটা আমার এলাকার ছেলে বাতিজা, ও কিন্তু বিজনেস করে, খুব ভালো ছেলে। ও আমারে দেখা বলতেছে বন্ধু বান্ধব তুই কে? আমি শরীফে।
কোন কোন জায়গায় দেখলো আপনাকে?
যাত্রা বাড়ি ফাইবার ওভারব্রিজের পাশে। তুই এখানে কি লেগে?
আপনি ওখানে কি করতে গেছেন?
আমি ওইখানে টাকার পর শুয়ে রয়েছিলাম, মানে রাত্রে ঘুমাইতেছি, মানে জেল থেকে বাড়াই বোনের বাড়িতে গেছি, বোনের বাড়ির থেকে
কোথাও জায়গা পাননি আপনি ওখানে টাকার উপর
ঘুমাচ্ছেন? কোথায় মানে দেখার সময় এখন কোথায় কই যাবো, যাত্রা করি বোনের বাড়ির থেকে গেছি, বোনের বাড়ির থেকে এলাকা তো যাইনি,
কেউ আপনাকে জায়গা দেয়নি, তো আপনি যাত্রা বাড়িতে কেন এসছেন?
যাত্রা বাড়িতে আসছি, আমার যে এখানে ভাই আছে একজন আর সৌরভ আছে, তো এখানে থাকুম।
সৌরভটাকে?
সৌরভ তো হচ্ছে মানে আমার এলাকার ভাতিজা। আমি তো প্রত্যেকদিনে মাল বিক্রি করে, তো আমি ধরেন আজকে রাত্রে ঠিক রাত্রে বিকেলবেলা লঞ্চে রওনা দিছি, রওনা দেওয়ার পরে সন্ধ্যা রাতে 11-12 বাজি গেছে, বাজি যাওয়ার পরে আমি আর কোথায় যাবো, ওর কাছে আমি আর যাইনি, ডাইরেক্টলি যাইনি। আমি চিন্তা ছিল সকালে দিনে কথা বলবো, এদিক দিয়ে যা করে নিয়ে তো এই দিক দিয়ে আইসা টাক আছে, টাক আছে, আদের হুসেন শুয়ে রেছি। শুয়ে থাকার পরে ঠিক 8টা 9টার দিকে উঠলাম, ওইটা মুখটুক দিয়া যখন ওই দোকানে চার দোকানে গেলাম, দেখার পর দেখতেছে আমার শরীর কালি কুলি, দেখার পর তুই এখানে কি লিখেছ, কই থেকে আইস, তেলের তেন বাড়াইছ কবে, এ কাজ করলি কি বল কি লিগা। তাই যে দেখ চাষা, আমার জীবনে আমি যা করছি ঠিক আছে, সবকিছু বুঝলা, হ্যাঁ নিজে এখন যদি রিক্সা চালায় ভাত খাই আমার কোনো কষ্ট থাকবো না, আমি আমার ছেলে মেয়েদের তুই আমার জন্য ম্যানেজ করে দে, আমি আমার ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। তারপরে এক পর্যায়ে সে রাজি হয়, বাসা নিয়ে ওর ফ্যান শার্ট দেয়, খাওয়ায় দাওয়ায়, এরপর তো বলতে সেটা প্রত্যেক দিন বিকালে আমার মাল বিক্রি করবি, 250 করে হাজিরা দিবো। তাই বলছি ঠিক আছে যা দিবি তাই আনা। এক পর্যায়ে ওর বউ অনেক ওরাই মিলে আমার ওয়াইফের কাছে ফোন টোন দেয়,
ওকে
প্রথম স্ত্রীর কাছে, আমি মানি না আপনারা আমার আর ডিস্টার্ব করবেন না, আমার কলচারা জ্বালা ভরা হয়ে গেছে, আমি আর এই স্বামীর ভাত খামো না। এরপর যে আমার বলতেছে না দেখেন আপনার স্বামী এখন ভালো হয়ে গেছে, আপনার স্বামী যতটুকু ভালো হয়েছে আমার মনে হয় না পৃথিবীতে আর এতটুকু 10টা মানুষ যদি ভালো থাকে, ভালো হয় তো ঠিকই এরকম ভালোর মতনই চলাফেরা করেছে। তো এক পর্যায়ে দুই পর্যায়ে রাজি করার করার পরে আমার একদিন মানে এক মাস পরে আমার আবার ওই পুরান মামলার হাজিরা হয়। পুরান মামলার হাজিরা হওয়ার পরে আমি হাজিরা দিতে যাই, হাজিরা দিতে গেলে তখন ওই মেয়ে আর ওই ছেলে,
কোন মেয়ে কোন ছেলে,
আমার দ্বিতীয় স্ত্রী, দ্বিতীয় স্ত্রী আর ছেলে, ওর আম্মা মানে দ্বিতীয় স্ত্রীর মানে মা, ওনারা একসাথে হাজিরা দিতে, দুজনের মামলাতে একই হাজিরা দিতে আসে, দ্বিতীয় স্ত্রীর ছেলে
একই সাথে হাজিরা দিতে আসে।
ওরা
হাজির বয়স কত তখন?
7-8 মাস হবে,
7-8 মাস। ওকে,
এরপর হাজিরা দিতে আসে, আসার পরে ওই মহিলা আমার দেখা দূর থেকে স্যান্ডেল মেলা মারছে।
কে মানে? শাশুড়ি।
শাশুড়ি কোর্টের সামনে, আমি কিছু বলি নাই, বলা বলতেছে এখন তো তুই এই কাজটা করছো ঠিক আছে, আমার মাইয়ার জীবন ধ্বংস করিয়া তুই এখন সাইন সমাধান গুরুস, তোর জীবন স্তরে আমি খুন করে পেলাম। তোর অনেক ধরনের কথাবার্তি বলে যা বলার মতন না, যেটা আমার গায়ে লাগে নাই, তারপর আমি কথা বলতে পারতাম না কারো কাছে, মানে এমন অপমান করছে আমার করে ভিতরে যা বলার মতন না। নিজে চিন্তা করলাম আরে নিজের যে শাশুড়ি হাতের কাছে হাতের তাল্লার ভিতরে রাখতো, কোনোদিনও একটা খারাপ কথা বলে নাই, কোনোদিনও দেখা গেছে খানার থেকে শুরু করে চলার থেকে শুরু করে সর্বদিকে সে আমার হেল্প করছে,
মানে আপনার প্রথম শাশুড়ি,
প্রথম শাশুড়ি, কিন্তু আমি ওনারও অনেক সময় অনেক দুর্ব্যবহার করছি
প্রথম শাশুড়ির সাথে।
হ্যাঁ, তখনই চিন্তা করলাম এই মহিলা আমার জন্য তো ভালো মারছে, মানুষ সব মানুষ তো এক হয় না, আমি জীবনে কি ভুল করছি এই ভুলের মাসের আমি জিন্দিতে দিতে পারতাম না। তখন যা কোর্টে উঠেছে, কোর্টে উঠানোর পরে আমার উকিলে যখন বলতেছে স্যার আমার মক্কেল শরীফ এতো এই মেয়েরা প্রথম বিবাহ করছে, এখন এই মেয়ের মা বাপে তারা জোর করে যদি বিবাহ দেয় এখন তো আমার মক্কেল শরীফের কোনো এখানে দোষ নাই, আমার মক্কেল শরীফ তো এখানে কোনো অন্যায় করে নাই, এখন ওই মেয়ে বিয়ে করিয়া এখন থাকলো না, তো বিচার পর্যায়ে যা আসতে হবে ঠিক আছে, এখন আমি সাজ গঠন করে দিলাম সাক্ষী কলের জন্য। এটা করার পরে আমি কোর্ট থেকে বাড়ি আসলাম, বাড়ি আসার পরে ওর মেয়ের মা ওই দূরের থেকে বলতেছে জীবনে যদি আরেকবার হাতের তালে তোরে পাই তাহলে জীবনে শেষ করেন। তা আমি ঠিক আছে দেখা যাক কে কার শেষ করতে পারে। দেখা গেছে মানে হাজিরা আমি যে গরু চুরির মামলার হাজিরার পরে একটা হাজিরা, এরপর 2.5 মাস পরে আবার হাজিরা পড়ে, হাজিরা পড়লে আমি হাজিরা দিতে যাই, হাজিরা দিতে মানে দুইজন তারপর একসাথে হাজিরা। তা আমি চিন্তা করছি আমি এখন কিছু ফুলা ফান্ডে খবরটাও জানা রাখছি যদি বাইশে নেওয়ার কোনো আক্রমণ করে। এরপরে আমি সবারই জানাইছি, জানার পরে যাক ওই মেয়ের মা বাপে কেউ আসেনি হাজিরা দিতে, আমি হাজিরা দিয়া যাই। পরবর্তী আমার সামনের 3 মাস পর আর 2 মাস পর আমার হাজিরাটা পরে। এর ফাঁকে আমি এখানে কিন্তু আমার যে সরবের সাথে আমি ফিরবিজ বিক্রি করি সকাল মানে বিকেলবেলা, আর সকালবেলা আমি ব্যান গাড়ি চালাই, এই হাজিরার টাকা আর কিছু টাকা জমাইতেছি বলছিল মেরে নিয়ে আনু, এটা মানে প্রোগ্রাম করতেছি।
কোন বউ ছিল মেরে নিয়ে?
আমার প্রথম স্ত্রী।
উনি কি তখন অবিবাহিত, তখন আপনাকে ছেড়ে দেয়নি?
না না, আমার সাথে কোনো কোনো কিছু হয়নি।
তখন আপনার সঙ্গে আপনার প্রথম স্ত্রীর সম্পর্কটা কেমন, যোগাযোগ করে আপনার সঙ্গে?
হ্যাঁ হালকা, মানে অত ধরো ওর মা বাবার চাপে বলতেছে যে ছেলে বারবার এম করতেছে, ওই ছেলে তোর আবার ধোকা দিব, দরকার নেই, এত হাজারবার ধোকা যেন দিছে তাহলে ঠিক আছে, এর আর কোনো আর সম্পর্ক করার দরকার নাই, তুই চলে আস।
দ্য স্টোরি ইজ মানুষ বনাম অমানুষের গল্প, একজন মানুষকে মানুষ বলা উচিত না। এখানে একজন মানুষ খুঁজে পাচ্ছি হচ্ছে হলো ওনার প্রথম স্ত্রী, যার নাম হচ্ছে মর্জিনা। অমানুষ হচ্ছে হলো ইন দা পার্সপেক্টিভ অফ হার ফার্স্ট উইমেন, যে আজকে গল্পটা এখানে বলছে শরীফ, কি বলবো, মানে একজন মানুষের মধ্যে বিবেক বোধ, একটা হচ্ছে প্রকৃতিও তাকে শাস্তি দিচ্ছে, নাভি থেকে মাঝে মাঝে পুঁজ পড়ছে, এত ব্যথা, তখন গেলে একটা মোটামুটি আল্লাহর কাছে হাজির করে বলছে যে আল্লাহ আর ভুল করবো না, পরিবেশ তাকে শাস্তি দিচ্ছে, নিজের ফ্যামিলির কাছে কোনো জায়গা নেই, প্রথম স্ত্রী এবং প্রথম স্ত্রীর মা শাশুড়ি দুজন মানুষ এত ভুল করার পরও তাকে কিছুটা জায়গা দিত, সেই জায়গাটাও তার নষ্ট হয়ে গেছে, তারপরেও সে একের পর এক ভুলের সাথে জড়িয়ে যাচ্ছে এবং নিজের জীবনটা শেষ করে ফেলছে। আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিতে চাই, অ্যান্ড দ্য স্টোরি ইজ নট এন্ড, এইটার শেষটা আপনি আনথিঙ্কেবল, চিন্তাও করতে পারবেন না। আমরা ফিরে আসছি মাত্র কয়েক মিনিট পরেই, ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আপনারা এখানে শুনছেন শরীফের গল্প, শরীফ তার আসলে আসল নাম, আশরাফ নামটা কোনো এক বন্ধু তাকে দিয়েছিল পুরো জীবনটা পাল্টে ফেলার জন্য। কিন্তু নাম পরিবর্তন করলে কি আসলে জীবন পাল্টে যায়? জীবন তো আসলে ঘটনাবহুল, নামের সাথে কি বা যায় আসে। ফিরছি ঠিক রাত একটায়।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতার, সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফ এম 89.2 এ। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে এখানে শরীফ তার জীবনের গল্প বলছে। শরীফের জীবনের গল্পে ফিরতে চাই এবং এত রাত জেগে যারা আমাদের সঙ্গে রয়েছেন, আমরা জানি যে প্রত্যেকের জীবনে একটা গল্প আছে, সেই জীবনের গল্প প্রত্যেকের চেয়ে আলাদা। আপনার জীবনের গল্প যদি আপনি এখানে এসে বলতে চান, সেটা হতে পারে আনন্দের, বেদনার, সাফল্যের, হতে পারে সেটা অন্যরকম অ্যাঙ্গেলের, যেই হোক না কেন, যেটাই হোক না কেন, আপনি যদি বলতে চান এবং আপনি যদি মনে করেন যে আপনার জীবনের গল্প থেকে লাখো মানুষ অনেক কিছু পাবে, তাহলে চলে আসুন আমাদের এখানে, আমাদের ফোন দিয়ে জানান কি বিষয়ে আপনার জীবনের গল্প এবং আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আরো একবার বলছি 9115668। এছাড়া ফোন করতে পারেন, আরো একটি নাম্বার রয়েছে 09613892892। স্পেশালি থ্যাংকস টু আমার টিম মেম্বার যারা রয়েছে, খালিদ এবং লোবানকে, এবং সঙ্গে তো আমি আর জি কিবরিয়া রয়েছি, এবং আগে সাথে ধন্যবাদ জানাতে চাই লাখ লাখ শ্রোতা আপনাদেরকে এই অনুষ্ঠানটির সাথে থাকবার জন্য। জি শরীফ, তারপর কি হলো?
তারপর আমি তো ওর কাছে চলতে আসি, 800 টাকা হাজিরা দেয়, আর সকালবেলা বিএন গাড়ি চালাই, তো এরকম হাজিরার টাকা প্রত্যেক মাসে, মানে দুই মাস পর পর হাজিরা পড়ে, যেটা গরু চুরির মামলা, ওটার হাজিরার পরে 15 দিন পরে ওটার হাজিরা ডেট পড়ছে, তো ওটা হাজিরা দিতে গেলাম চাঁদপুরে। যাওয়ার পরে আমি যখন লঞ্চে উঠি, উঠার পরে ও এলাকার একটা ছেলে, যে মুক্তার মানে দ্বিতীয় স্ত্রী, ও একটা এলাকার ছেলে, ওরই বিয়ে করার জন্য আগ্রহ ছিল, তখন ওরে বিয়ে করতে পারেনি শুধু একমাত্র আমার কারণে। তারপরে দ্বিতীয় বিয়ে করতে পারেনি, তো ওর মা বাবা লুকাইয়া অন্য অন্য একটা ছেলের কাছে বিয়ে দিয়ে ফেলাইছে, ওই ছেলেও জানতো না। তো এখানে ওই ছেলের সাথে আমার দেখা হয়, দেখার পরে বললো তুমি নি শরীফ? আমি তো হ্যাঁ। তারপর যে ওনার সাথে বৈশা বলতে আছে, উনি খুব ভদ্রভাবে কথা বলতে আছে, একসাথে ওনার সাথে ঢাকার থেকে সদরঘাট থেকে চাঁদপুর এলাম, আসার পরে কথাপাতি বলতে বলতে আসলাম, আসার পর যখন চাঁদপুর আসা বসলাম, বসার পর এক দোকানে চা খাইলাম, চা খাওয়ার বলতে আছে আমার চিনেন নাকি, আমি তখন কথা বললাম আমি মুক্তারে বিয়ে করার জন্য চাইছিলাম কিন্তু আপনার জন্য পারলাম না, তা আমি বিষয়ে এখন কি করা যায়, কারণ মুক্তারে তো আপনাও পান নাই আমিও পাই নাই, এখন তো তো সাড়ে খেলো হয়ে গেছে, এখন তো বাপ মার অধীনে আছে, যত সম্ভব কয়েকদিন মানে কয়েক মাস পরে ওর বিয়ে হয়ে যাবো, হয়ে যাক, আমার কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, যে মেয়ের কারণে আমার লাইফ শেষ, বিদেশের বাণিজ্য সর্বকিছু শেষ, মা বাবার বুকের থেকে সরে গেছি, ভাই বোনেরা জীবন থেকে সরে গেছি, ঘর একটা ঘর ছিল, ঘরটাও শেষ, কুটুম জমি ছিল, জমিও শেষ, এখন আমি ফতরি ভিখারি সিওদম, এখন আমি আমার ফ্যামিলি তো কোনো আমার ফ্যামিলি 14 ফ্যামিলি গোষ্ঠীর ভিতরে কোনো ভ্যানগাড়ি তো দূরে থাক, একটা রাজনীতির কেউ একটা বদলা দিয়ে কেউ খাইনি, আমি এখন ভ্যানগাড়ি চালাইতে আছি, তারপরে মাথায় বোঝা নিয়ে টামতে আছি, বহুত কষ্ট করে জীবন করতে আছি, আমি আজকে কষ্ট করতে রাজি আছি, আমি ওই ধরনের কথা বলতে আছি ছেলেটে, এ বলার পরে বলতে আছে কারণ এই মেয়ে তোর জীবন লাইফ শেষ করে দিছে, তা এখন আমি যে তোর লাইফ শেষ করে দিব,
এই ছেলে বলছে আপনি,
এই ছেলে বলতে আছে আমার, আমি কি লাইফ শেষ করবেন, তোরে তো আমি যদি মাইরা ফেলে এখন তুই কিছু করতে পারবি, তা আমি সে দেখ ভাই খামা খান দরাদি করিস না, মস্কারিও করিস না, ঠিক আছে নি, তুললে তুই আছে তো আমি তোলে চিনি, একটু মুখ চিনা চিনি, তুললে তুই থাকুক আমলে আমি থাকি, তাহলে তুই চলে যা, একবার দেশে আমার দোকানের সামনে একটা থাপ্পড় মারা বসে, থাপ্পড় মারা বসার পরে আমি ওর কলা ছাবি ধরি, তো আমি ওর সাথে পারি না, আমার সে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো, তাই বুঝলাম আমার সাথে অনেকটা একের পর এক মাইর থাকে, মারতে থাকে, মারতে থাকার পরে আমি চিল্লাই মাথা কামা শুরু করি, করার পরে মানুষজন আসে, তো ও আমার থেকে একটু স্বাস্থ্য মাস্থ ভালো, চেহারা ছুড়ো আরো অনেক সিনসের মতন দেখতে ভালো, ওর কথাটাই বেশি মানুষ মনোযোগ দিয়ে শুনে কিন্তু আমার কথাটা শুনে না, আমি যতই বলতেছি বা বিশ্বাস করেন আমি ওনার কাছে হাত তুলি নাই, ওনারে বুঝতে ওনারা কিছুই, উনি আমার সাথে একটা শত্রুতামি করে ওনার আমার সাথে ইয়া করতেছে, ওনার কথা আপনি বুঝতে চেষ্টা করেন না। মানুষ ওনার কাছে ওনার সাপোর্টটা করেই ওইখানে ওরে বিদায় করে দিয়েছে, আমারও বিদায় করে দিয়েছে। তারপরে বসে বসে ওখানে কান্না করলাম। জীবনে সর্বশেষ সময় আইসা আমার মৃত্যু, মানে এখন পর্যায়ে মৃত্যুর পর্যায়ে, আজ যদি আমার একটা জীবন লাগতি মারতো, যে আমার নাভির গোয়াত লাগতো, আমি ঠিক ওইখানে মারা দিতাম, সিরিয়াস অবস্থা। তখন আমার আমার মার কাছে মানে লগা লগা ফোন দিয়ে বললাম, মা তুমি একদিন কইছিলে আমারে যদি মরিয়া যাস তাহলে আমি গোসল করে ওরম পুষ্কর থেকে কথা বানানোর পরে আমি কে, মা দেখ আমার থেকে খুব খারাপ লাগতেছে, আমি ওনার বাঁচুম না কি হয়েছে। আমি কে, মা আমি হাজিরা দিতে আসছিলাম, একটু গ্যাঞ্জাম হয়েছিল। বলার পরে শাশুড়ির কাছে ফোন দিলাম, শাশুড়ি বলতেছে কি হয়েছে। আমি কে, আমার দেখেন আপনি আমার মা থেকে বেশি ভালোবাসলেন আমারে, কিন্তু আমি আপনার গভর্নর বুঝতে চাইনি, আপনার মেয়ে আমারে পৃথিবীর মনে হয় এরকম নারী আমি কমে দেখছি, যেটুক আমারে হেল্প করছে, যেটুক মানে যা চাইছি, কখনো কোনো পুরুষ তার চেহারা দেখে নেই। হ্যাঁ, আমার মতো একজন খারাপ মানুষ ওর কপালে জুড়ছে, তোরে বলেন না আমারে মাফ করে দিতে, আমি কিন্তু এখনো বিপদের মুখে আছি। তো আমার মেয়ে তোমার অভিশাপ দ্বারা, আর কি মা দেখেন অভিশাপ কেউ কারো দিতে পারে না, মানুষের একটা অন্তরের অভিশাপ আছে, এটা মনের অভিশাপ আছে, যে কোনো মুহূর্তে লাগিয়ে যায় যে কোনো মানুষের। আপনার মেয়েটা ফরজকারী পদ্মাশীল থাকে, আপনার মেয়েদের বলার আমার এখনো ক্ষমা করে দিত। এরপরে দেখ বলার পরে আসলাম আদালতে, আদালতে হাজিরা দিলাম, হাজিরা দেওয়ার পরে আমি হাজিরা যে দিয়ে আবার যাত্রা ভাই আসলাম। আসার পরে বললে সৌরভ, আমার বলতে সৌরভ, যে সৌরভ ওর ওয়াইফ বলতেছে, দেখেন মামা আপনি সর্বকিছু বলতে পারবেন নি, যদি বলতে পারেন তাহলে বলেন, আমি যেমন হোক মামির আয়না দিব, মামির সাথে আবার কথা হয়েছে। আমি দেখেন আমি বলতে পারব না কেন,
এটা কি প্রথম স্ত্রীর কথা বলছেন?
প্রথম স্ত্রী।
আচ্ছা, এই সমসাময়িক কালে কি আপনার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কোনো ধরনের ডিভোর্স হওয়া বা কোনো কিছু হওয়া কি হয়েছে?
না, এই ধরনের কোনো কিছু হয় নাই, ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই।
সে আপনাকে এর মধ্যে এই এই ঘটনা পর্যন্ত কোনো ডিভোর্স পেপার টেপার কিছু দেয়নি?
না না, দেয়নি বলতে, এই যদি এখন যদি আমার ডিভোর্স দেওয়া যায় তাহলে তো মামলাতে আর বেশি ফাঁসিয়ে দিব, কেন ওই ছেলে মামলা দিছে আমার নামে ওর নামে। এখন যদি আমার যদি ডিভোর্স দিয়ে দেয় তো নিজে ফাঁসা যায়, বলবো দেখা গেছে আমি ভালো দিকে আমার কাছে আসছে, তো আমার ডিভোর্স দিলে তো আমি তো খারাপ হইলাম কিভাবে,
এই জন্য সে ডিভোর্স টিভোর্স কিছু দেয়নি। ওকে, তারপর সৌরভ যেটা বলছিল সে প্রসঙ্গে আসেন। তারপর
সৌরভ বলতেছে, দেখ ঠিক আছে, আমি ওর ওয়াইফে বলতে আছে, ঠিক আছে মামা আপনি টেনশন করেন না, আমি আপনার ছেলে সন্তানের জীবক ফর যাই না দিব। তারপর যে আমি সকালবেলা ও বাসার ফাঁসে মানে একটা গোডাউন, বিশেষ করে না ভাই বিদেশে এত কষ্ট, এত সুন্দর মানে কি পরিবেশে থাকতাম, এত সুন্দর বাসাতে থাকতাম আমি, এত মানে জামা মতো নরম বিছানা, যে কোনো জিনিস আমি টাকা পয়সা আমি দুই হাতে মানে আমার হাতে ছিল। আইসা আজ থেকে পাঁচ মাস আগে যখন এখানে ভিতরে একটা সিরা খাতা কত বলতাম না, মনের কষ্টটা বলতে থাকতাম না, কিন্তু আমি অন্যায় করে আসছি, যখন একটা সিরা খাতার ভিতরে দূরে দিয়ে শুয়ে রয়েছি, একদিন দুই দিন তিন দিন প্রায় দুই আর এক দেড় মাস আমি এরকম ঘুমাইছি। একদিন ঘুমানোর টাইমে আমি ঘুমাই রয়েছি, ঘুমানোর টাইমে বৃষ্টি, সিরিয়াস বৃষ্টি, চাল দিয়ে পানি পড়তে আছে, আমার পুরো খাতা গুলো সব ভিজে গেছে। ভিজে যাওয়ার পরে
কোথায় এটা?
এটা যাত্রাবাড়িতে।
ওকে,
সৌরভের মানে ফার্স্ট একটা গোডাউন, ওই গোডাউনে আমি থাকতাম, তখন তো তোর রুম একটা, তখন শুধু ওই কথাটাই মনে পড়ে। আর তিন অক্ট নামাজ যখন পড়ি তখন বেশিরভাগ এক কথাই বলি, আল্লাহ একলে তুমি আমার দুনিয়ার তেলে জানালে আমার ছেলে সন্তান আমার কাছে আইনা দাও।
তিন ওয়াক্ত কেন পড়তেন? কোন কোন ওয়াক্ত পড়তেন?
মানে জোহর, আসর, মাগরিব।
এশার ফজর কেন পড়তেন না?
এশার নামে মানে আমি ওই যে ওখানে মাল বিক্রি করতাম লম্বা টাইম
ঘুমাতে পারতেন না, আর ফজরটা?
ফজরটা ঘুমতে উঠতে পারতেন,
ঘুমতে উঠতে পারতেন না।
হ্যাঁ,
ওকে।
এরপরে তখন চিন্তা করতাম, আল্লাহ তুমি আমার ছেলে সন্তান লাগে আমার ফিরত আনা দাও, মোবাইলে আর ছবি দেখতে আর ভালো লাগে না, একবার হইলে তাদের কাছে।
আপনি তো আপনার সন্তানদের কিভাবে অনুভবই করেন নাই, এই পর্যায়ে সাথে খুব অনুভব করছেন?
অনুভব করতেছি, কেন যখন জেলখানা থাকতাম ছেলে সন্তান আইসা যখন বাবা বাবাকে অনেক বাপেরও ডাকতো, তখন চিন্তা করতাম আমার ছেলে সন্তান আমার এও ডাকতেছে, ওরও তো এরকম খানার জন্য ইয়ে করতেছে। আমি দেশে টাকা পয়সা যত টাকা পয়সা দশটা তো ঘুরে ভালাইছি অন্যদিকে, আমার এই দুইটা সন্তানদের কিছু খাওয়াইতে পারলাম না, বড় ছেলেটারে খাওয়াইতে আসছি কিন্তু মেয়েটারে তো কিছু করতে পারলাম না। তারপরে আমি যে গোডাউনে থাকতাম, গোডাউনের বৃষ্টিতে সব ভিজে গেছে, ভিজে থাকার পরে আমি সৌরভের ফোন দিয়ে, সৌরভ দেখ আমার এখানে সব কিছু ভিজে গেছে, হ্যাঁ আমি ঘুমাইতে খুব ঠান্ডা লাগতেছে, রাত্রি তিনটা বাজে। সৌরভ বলতেছে, কয়েক বাতি যা ঠিক আছে আমি আসতেছি, তো একটা খাতা দিতে আসি। পার্কটা খাতা আনে আনা জড়াইয়া মানে ইয়ার শুয়ে থাকি, কিছু বিজাগুলি ছড়িয়ে গেছে। পরের দিন সকালে ও আমার নিয়ে একটা বালিশ কিনে দেয়, কিনা দেওয়ার পরে বলতেছে কত্তর বউ আগামী মাসে আসবে, তুই বাসা ঠিক করিস।
আচ্ছা,
আমার বলতেছে আমি কিছু শিওর আসবো, কিন্তু হ্যাঁ আসবো। তখন আমার শাশুড়ির কাছে আমি ফোন দিই, শাশুড়ি বলতেছে তোমার কাছে আমার শেষ অনুরোধ, যদি আমার মেয়েরে এখন তুমি কখনো মারো নাই, কখনো মানে কিছু করো নাই, শুধু তুমি একের পর এক ওই মেয়ের সাথে তুমি চলে যাইতা। তো একটা নারী চাই কি তার স্বামীর সব কিছু, আমার মেয়েটা কিছুই হয়নি তোমার কাছে। তো যদি তুমি আল্লাহর রাস্তে যদি আমি পারো, হ্যাঁ আমার মেয়েটারে রাখতা হয়তা, তাহলে আমি আমার দিতে পারি। আমি দেখেন আমি আল্লাহর রহমতে একটা কথা বলতে পারি, খারাপ পথে তো যতটুকু গেছি কখনো যাবো না, শুধু একটা কথাই বলতে পারি আমি সবসময় আপনার মেয়েরে ছাড়া আর আমার ছেলে সন্তান ছাড়া আমি কোনো দিকে বাড়াবো না, যত কিছুর বিনিময় হোক যা কিছু আসে। বলতেছে কই মেয়েদের ডিভোর্স দিতে পারবো না, আমি বলছি ঠিক আছে ডিভোর্স যদি যা লাগে আমি সব কিছু দিব, হ্যাঁ আপনারা টেনশন করেন না। আর ডিভোর্স হেরে আমার দিয়ে রাখছে, হ্যাঁ আর হেরাই আমার কাছ দিয়ে দেবো। তো এর ফাঁকে মেয়েটার বাপ আমার কাছে একদিন ফোন দিছে, এই যে মুক্তার বাপে আমার দ্বিতীয় স্ত্রীর বাপে, ফোন দিয়ে বলতেছে আসলে ওর আব্বা এমন একটা মানুষ, মানে ও খুব ভালো মানুষ, পৃথিবীতে মানে এরকম পুরুষ আছে কিনা তা জানি না, কিন্তু যেই ভালো তারে ভালোই বলতে হবে।
ওকে,
হ্যাঁ
মুক্তার বাবা,
মুক্তার বাবা ফোন দেওয়ার পরে বলতেছে দেখো আমার মেয়ে যা করছে না করছে, তুমি এখানে যা করছে না করছো, হ্যাঁ তোমার ছেলে সন্তান আছে, তুমি তোমার ছেলে সন্তানের জীবনে ফিরে যাও, হ্যাঁ আমার মেয়ে আমার কাছে থাকুক, ঠিক আছে নি, এই যে ছেলেটা হয়েছে আমার নাতি, ও যদি ওরে আমি মানুষ টানুষ করুম, ওরে আমি যা করার আমি করুম, আমার মেয়েরে নিয়ে তুমি আর কখনো স্বপ্ন দেখো না, কোনোদিন আমার মেয়ের সাথে ইয়া করো না। তা আমি বলছিলাম ঠিক আছে আপনি কিভাবে বিশ্বাস করেন আমি আপনার মেয়ের কাছে আবার দ্বিতীয়বার যাবো, হ্যাঁ চতুর্থবার যাবো পঞ্চমবার, আমি কখনো যাবো না আর আপনার মেয়ের নিয়ে আমি কোনো স্বপ্ন দেখতেছি না। কারণ দেখো আমার জীবনটা শেষ, আমার লাইফটা শেষ, আমার মানুষের বহুত খারাপ দেখতে আছে, একটা ছেলে হইলে এক কথা আছে, মেয়ের কারণে আজকে আমার অনেক মানুষ আমার অনেক কথা বলতে আছে, তা আমার মান সম্মান সবকিছু শেষ, তুমি আর আর এই পথে বাড়াইও না, তোমার তোমার আগে জীবনে ফিরে যাও, তোমার ছেলে সন্তানে ফিরে যাও। কথা মানে বলার পর আমি ঠিক আছে আপনি টেনশন করেন না, আপনি মামলা ভঞ্জিত অপেক্ষা করেন, হাজিরা কি হয় মামলা ভঞ্জিত বিচার ভঞ্জিত দেখেন। উনি বলতেছে তুমি মামলা ভঞ্জিত অপেক্ষা করো, দেখো যদি মামলা ভঞ্জিত অপেক্ষা করার পরে যদি দেখি ভালো ফসল পাইছি, তাহলে আর তোমার মামার মাইয়া তোমারে উল্টা ডিফুজ দিয়া আর মামার মেয়ের আমি নিয়ে আসুন। এই একদিন আমার ফোন দিয়ে গুলি বলছে, অনেকক্ষণ বলছিল, তারপরে যাকে আমি কাজকাম করতেছি, এরপর যে আমার স্ত্রীর বাসা একটা বাসা বাসা পাইছি 3200 টাকা ভাড়া। তো একদিন আমি সকালবেলা 3200 টাকা এখানে 2000 টাকা অ্যাডভান্স দিয়েছি, অন টাকা নেই, আর একদিন রিক্সা চালাইতে বাড়াই গেছি সকালবেলা, সবর ঠিক 7টার দিকে বাড়াইছি, বাড়ানোর পরে ঠিক 2-3 জন গাড়ি চালাইছি, 1400 টাকা কামাইছি, অনেক পরিশ্রম করতেছি। করার পর আমি বিকালবেলা আইসি, আনার পর এই সৌরভ আমার মাল কিনে দিছে, এখন ওর কমিশন হিসাবে মাল বিক্রি করি, মানে পার পিস 30 টাকা করে দেয়। তো কোনোদিন আমি 200 টাকা কামাই, কোনোদিন 300 টাকা কামাই, কামাইয়া দেওয়া গেছে বাসা বার টাকাটা আর একটা ফ্যান কেনার চেষ্টা করতেছিলাম। এরকম প্রায় 1 মাস কষ্ট করছি, করার পরে মা বাবার লোক একটু কথাবার্তি বলি, মা বাবার লেগে খুব কান্না পাই, অনেক আজকে প্রায় 2.5 বছর মা বাবা দেখি না। বিদেশ থেকে আসছি, আসার পরও মা বাবার চেহারা দেখিনি, ওই যে সানার পর ছিলাম, সানার থেকে জেলখানা, জেলখানার থেকে আবার জেলখানা, আবার জেলখানা, এরকম করতে আর মা বাবার চোখে দেখি না সে প্রায় 2 বছরের কাছাকাছি হবে। আর ওয়াইফের সাথে তো আমার প্রায় 8-9 মাস দেখেই নাই। তখন বাপমার কাছে ফোন দিতাম, বাপমা বলতো তুই জীবনে যা করছ আল্লাহর কাছে অভিশাপ যাই দিস, জীবনে আর অভিশাপ দিতে চাই না, এখন তুই আল্লাহর কাছে দোয়া তোবা কর, জীবনে সুস্থ হয়ে যা, ভালো হয়ে যা, আল্লাহ তোর পথ দেখাই দিব। তখন থেকে আমি মা বাবার কাছে একটু একটু ফোন করি, কথা বলি, আর ওয়াইফের সাথে পুরোপুরি একটু কথা বলার চেষ্টা করতেছি। এরপর ওদের আনতে যাই গাজীপুরে, গাজীপুরে আনতে গেলে আমার শাশুড়ি আসে, শাশুড়ি থাকে না তখন, আমার শাশুড়ি বউ আমার সাথে মানে সিরিয়াস একটু কথা বলতে অন্যরকম বলতেছে, বলার পরে আমার বাচ্চা আমার কোলে আসে না, মেয়েও আসে না। তখন বউর কাছে ক্ষমা চাই, দেখো আমি জীবনে যা করছি আমি তোমার মতন নারীরে অনেক অনেক কষ্ট দিছি, অনেক দুঃখ দিছি, যা বলার মতন না, আমি এক নারীর পিছনে থাইকা জীবন লাইফটা পুরো শেষ করে দিয়েছি, আমার বয়স কতটুকু হয়েছে, আমি অনেক খারাপ কাজে জড়িত হয়ে গেছিলাম, কিন্তু আমার তুমি মাফ করে দাও, আমি জিন্দগিতে কোনো ফতে তো যাবোই না, ঠিক আছে নি, তোমাকে কোনোদিন কষ্ট দিব না। ওর আম্মা আসে, আসার পরে এক পর্যায়ে কথাবার্তি হওয়ার পরে আমি 28 তারিখে যাওয়ার পরে ওদেরকে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখন ফট করে যখন যাত্রা বাড়িতে আসি, আসার পরে সৌরভ আমার কিছু টাকা হেল্প করে, ওর ওয়াইফে হেল্প করার পরে বাসা ধান ঠিক মতন চাল চাল কিনতে পারি। কিনার পরে ফটকে এবার হাজিরা একটা পরে, ওই যে মুক্তার সাথে আমার হাজিরা, তো এদেরকে বাসা রাখি, আমি হাজিরা দিতে যাই। হাজির শেষ মুহূর্তে হাজিরা আজকে চাঁদপুরে সকাল মানে বোর রাত্রে গেছি, রাত্রে লঞ্চে গেছি, সকালে সারা মানে 11টা ফোন যদি ওখানে থাকি, 11টা বাজে দশ হিসাবে উঠে যখন আমি ঢুকুম, এমন টাইমে মেয়ের মা আর মেয়ে মানে ওয়াইফ দ্বিতীয় স্ত্রী আর তার মা আর বাচ্চা নিয়ে যখন ঢুকতেছে, ওরা ওই পাশে দিয়ে ঢুকে আমি পাশে দিয়ে ঢুকতেছি, ঢুকার পরে মেয়ে হাজিরা দিয়ে আসছে চলে গেছে, দিয়ে আমি হাজিরা দিয়ে নামতে আসি। একই পর্যায়ে মেয়ের মা আমার বলতে আসে, জীবনে যাই করছ এখনো মাপ থাক ছায়া, ঠিক আছে নি ভালোয়া যা, বলে তোরে জীবনের সাথে দিয়া লাগবো।
ওকে, আপনি বারবার আপনার শাশুড়ির কথা বলছেন, উনি গালাগালি করছে আপনাকে প্রতি মুহূর্তে, আমরা বুঝতেই পারছি।
তারপর যাকে ওখান থেকে হাজিরা দিয়ে আসি, আসার পরে এখন আমার যখন হাজিরাটা যারা দিয়ে শেষ দেওয়ার পরে আমি যাত্রা বাড়িতে থাকি। থাকার পরে প্রত্যেক দিন সকালবেলা ভ্যান গাড়ি নিয়ে বা বাইরে যাই, তারপরে বিকেলবেলা ওইখানে ইয়া করি, করতেছি আল্লাহর মতে চলতে আসি। ছেলে মেয়ে অনেক কষ্টে দিন কাটাইতে আসি, কিন্তু মা বাপের আমার সব ছেলে মেয়ে দেশের বাড়িতে ফরাই যে গড় বিক্রি করার পরে আজকে এক মাস এক বছর ফরাই দুই তিন মাস আমার বাড়িতে যাইতে পারে না, তাহলে আমার শ্বশুর বাড়িতে যাইতে পারে না। তো আমার সম্বন্ধে একটা থাকে গাজীপুর, ওখানে থাকতো, তো আমার বাড়িতে আমার ঘরটর নাই যে আমার বাড়িতে যাইতে পারে না, আর এখান থেকে শ্বশুর বাড়িতেও যায় না। তো আজকে এক বছর এক মাস আমার বাচ্চা কাছে আমার বাড়ি এসে না, আমারও এক বছর এক মাস পরে আমার আজকে দুই আড়াই মাস ধরে দেখতেছে।
আপনি যে মামলায় ঝুলছেন, যারাই মামলাটা করেছে আপনার এগেনস্টে, তাদের কাছে গিয়ে তো আপনি নিজের অবস্থাটা বলতে পারতেন
না? ওনাদেরকে ওনারা আমার বারবার সুযোগ দিছিল, বলছিল তুই আমার এলাকার ছেলে, তুই মেরে নিয়ে চলে আয়, তোর সর্বকিছু আমরা দেখুম, তুই চলে আয়, তুই এখানে দোষ করস নাই, যা করছে মেয়েটা যদি বিয়ে বিপদ হয়েছে তার মা বাবা দোষ করছে, মেয়ে দোষ করছে, তা আগে জানায়নি আমাদেরকে, তুই আয়াস আমাদের কাছে স্যালেন্ডার কর। তা আমি উদ্দেশ্য চিহ্নিত করলাম, এই মেয়ে যদি আমি হেগোয়াতে তুলে দিই তোরে দেখা গেছে একটা না কিছু কিছু ক্ষতি করতে পারে, এই জন্য আমি ওদের কথা শুনি নাই, তার কারণে এলাকার হেরা একটু গরম হয়ে গেছিল। তারপর অনেকবার ওই ছেলেও আমার কাছে ফোন দেয়, এখনো এখনো ফোন দেয়, এই যে যে ছেলের সাথে বিয়ে হয়েছে ওই ছেলে আমার কাছে এখনো মাঝে মাঝে ফোন দেয়।
কোন ছেলের সাথে বিয়ে হয়েছে মানে মুক্তার যার সাথে বিয়ে হয়েছিল?
হয়েছিল, ওই ছেলে এখনো প্রত্যেক সপ্তাহে একবার করে আমার ফোন দেয়। ফোন দিয়ে কিছুদিন আগে ফোন দিয়েছে, কি রে তোর শাশুড়ি তো শ্বশুরে মানে এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তা আমি বলছি আমার শ্বশুর শ্বশুরি, তোমার তো শ্বশুর শ্বশুরি, হ্যাঁ আমি চিনি তিনি। হ্যাঁ,
ওই ছেলে কি বিয়ে করেছে?
হ্যাঁ, ওই ছেলে অলরেডি একটা বিয়ে করে এরপরে দ্বিতীয়বার বিদেশ চলে গেছে।
আর মুক্তার কি অবস্থা?
মুক্তা এখন আমি তো বর্তমানে আজকে যাই শুনতেছি ওর বোনের জামাইয়ের সাথে কথাবার্তা হইতেছে, ওর আপন বোনের জামাই না মানে সৎমার ঘরে বোনের জামাইয়ের সাথে কথাবার্তা হয়, এরপরে বাড়ির কয়েকটা লোকের সাথে কথাবার্তা হয়। ও এখন বর্তমানে এই টিউশন টিউশনই করে, তারপরে এখন আমার সাথে আর কোনো রিলেশন রাখতে চায় না, মামলার লাগে এখন ডিভোর্সটা দিতেছে না। তো আমার ডিভোর্স দিয়ে দিব আর আমার দেখাই দিব তৃতীয় বিয়ের কাহিনী। তো এদের মানুষ আমার কথাবার্তা বলতে কারো থেকে কথাবার্তা যুক্ত করে নিজের কর্মের দিকে ইয়ে আসি, আর মামলা যা হয় না হবে এটাই আশা করতেছি।
আপনি হ্যালো 8920 তে কেন আপনার জীবনের কথা বলতে আসলেন?
হ্যালো 8920 তে আসলাম, জীবনে যাই শুনতেছি প্রত্যেকটা সময় আপনার অনুষ্ঠানটা আমি শুনতেছি, রোববার একটা, বুধবার একটা, বৃহস্পতিবার একটা, শনিবার একটা, প্রত্যেকটা অনুষ্ঠান শুনতেছি। শুনে যখন আপনি যদি বুধবারের কাহিনীটা রোববারের কাহিনীটা যখন শুনি, তখন শুনতে নিজের কাছে খারাপ লাগে। আমি তো অনেক কিছুটা অপরাধ করছি, কিছুটা হলে তো অপরাধ করছি, আর কিছুটা তো হলে দেখা গেছে অনেক মা বাবার মনে কষ্ট দিছি, আমার স্ত্রীর কষ্ট দিছি, নিজে অনেক ভুল পথে হাইটে গেছি। আমি তো দেখা গেছে আমার কষ্টটা কারোর কাছে প্রকাশ করতে, নিজের একজনের কাছে প্রকাশ করলে হবে না, আমি চাই সবার মাঝে আপনার কাছে প্রকাশ করতে। আর বিশেষ করে আপনাকে এবিসি রেডিওতে আসার কারণটা এটা, আপনাকে সবার কথাগুলি শুনতে খুব ভালো লাগে, আর প্রত্যেকটা মানুষের জীবনে যখন বলে খুব ভালোই লাগতেছে আমার কাছে। এই জন্য আমি নিজে একলা মানুষের কাছে বলতে চাই না, আমি লাখ লাখ মানুষের কাছে বলতে চাই, আমি যে ভুলটা করছি এই ভুলের কোনো মাসুল হয় না, আমি যে অন্যটা করছি কেনটা মানে সারা জীবন আমার মানে ফাঁসিতে করলে হবে না।
আমরা শুধুমাত্র হ্যালো 8920 তে আজকে এই শরীফের জীবনের গল্প প্রচার করেছি এই কারণে যে দ্বিতীয় বিবাহ, দ্বিতীয় বউ, দুই বউ কত বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে আপনার ব্যক্তি জীবনে। ওর তো কপাল ভালো, কোনো না কোনো ভাবে কপাল ভালো, যে প্রথম স্ত্রী এবং প্রথম স্ত্রীর যে মা ও শাশুড়ি। তারা এখন পর্যন্ত এত ভুলের পরেও ওকে একটু হলো জায়গা দিয়ে গেছে, সাপোর্ট দিয়ে গেছে। কিন্তু সাধারণত এসব ক্ষেত্রে আমরা দেখি যে দ্বিতীয় স্ত্রী কোন রকম সাপোর্ট দেয়, কিন্তু প্রথম স্ত্রী একেবারেই দেয় না। আপনার প্রথম স্ত্রী কি বলে আপনাকে নিয়ে এত ভুলের পরেও? আপনি তো তার কাছে গিয়ে মাথা গুঁজেছেন, মাথা ঠাই ঠাই নিয়েছেন, কি বলে সে?
বলতেছে মানুষ হাজারো অপরাধ করে, হাজারো অন্যায় করে, এখন যদি আমার স্বামী যদি ঠিকই সত্যিকারে আমি কলমা পড়ে আমার দর্জন দিয়ে বিয়ে হয়ে থাকে, তাহলে আমার সত্যি যদি আমার স্বামী হয়ে থাকে, তাহলে এক যোগ বারো বছর পরে সে আসবে এই দুনিয়াতে, নাশক পরের জীবন আসবে
এই এথিক্স নিয়ে সে
থাকে থাকে। আর যতবার আমি যাইতাম ততবার আমি তার সাথে কিনা মানে ক্ষমা চাইতাম, মাফ চাইতাম, তখন আর চিন্তা করছি আমার দিকে তাকায় সব কিছু ভুলে যাইতো, তখন আর ইয়া রাখতো না।
ওনাকে কি আপনি প্রেম করে বিয়ে করেছিলেন?
না না না, এটা আমার মা বাবা করাইছে, দেখাশোনা করাইছি।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের শরীফের জীবনের গল্প। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা কি বলা যেতে পারে স্পেস নিব, আপনারা জানেন হ্যালো 920 তে যেটা হয় আমরা একটা গান শুনবো, তারপর আমরা আবারও ফিরে আসবো। ওকে দেখার জন্য আপনারা ফেসবুকে ইতিমধ্যে অনেকেই আছেন, যারা দেখতে চান চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি একটু পরেই।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
ভালোবাসা মনের ভিতরে বাগে তখন তুই মনে সে হলে এক মন তখন দেখবি হৃদ কোমলে কত খেলা হৃদ কোমলে
অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত জেগে আছেন। বিশেষ করে আজকে তো আপনারা নিশ্চয়ই জানেন যে পাকিস্তান একেবারে বাংলা ওয়াশ বলি আমরা এটাকে, বাংলা ওয়াশ হওয়ার পরে বাংলাদেশের হাতে অনেকে এটাকে সেলিব্রেট করছেন, মজা করছেন, অনেকে অত ক্লান্তিতে নিয়ে ঘুমিয়ে যাওয়ার কথা কিন্তু জেগে আছেন এবং আমাদের সঙ্গে আছেন, সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আশরাফের জীবনের গল্পে আমরা ছিলাম এবং ইনফ্যাক্ট এখনো আছি, বেশ কিছু কমেন্টস পড়ে আমরা আশরাফকে জিজ্ঞেস করতে চাই যে আসলে তার কি বলার আছে। আর হ্যাঁ, ফেসবুক এইচ এম রোহান নামের এক বন্ধু লিখেছেন যে মানুষ খারাপ হয় জানি কিন্তু এত খারাপ কিভাবে হয়, নিজের বউকে দিয়ে সে খারাপ কাজ করায়, তার নিজের অজান্তে একবার ভুল করে সেটা অপরাধ নয় কিন্তু মানুষ চেনেও যখন বারবার ভুল করে সেটা অপরাধ, কারণ মানুষ ভুলের পরিণতিতে অপরাধী হয়, ভুল মানুষকে অপরাধের দিকে নিয়ে যায়। লাইকা স্বামী লিখেছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। মোহাম্মদ আনজুম না আজম 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 লিখেছে দ্বিতীয় বউটা হলো সমাজ এবং দেশে সকলের কাছে ঘৃণিত, সবাই এরকম মেয়েকে ঘৃণা করুন। ফারুক আহমেদ লিখেছে পরিবেশ মানুষকে অনেক বেশি খারাপ করে। স্বপ্নময়ী সোহাগ লিখেছে কি প্রিয়া ভাই আমার মনে হয় তার বড় বউকে অবহেলা করার কারণে তার জীবনটা আজকে এরকম হয়ে গেছে, আমার মনে হয় তার বড় বউয়ের কাছে ক্ষমা চাওয়া উচিত। এরকম অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি। নাইন কামাল তসিব লিখেছে যাক যা হবার হয়ে গেছে, দোয়া করছি সামনের দিন যেন ভালো হয়, মানুষ মাত্রই তো ভুল করে, আমাদের উচিত তাকে ক্ষমা করে নতুন জীবন শুরু করার জন্য শুভকামনা জানানো, ক্ষমা কিন্তু মহত্বের লক্ষণ। কি বলার আছে আপনার লিসনারদের উদ্দেশ্যে?
আমার বলার একটুকে আছে, আমি মানুষের কাছে একটুকু বলতে পারি আমার কথাগুলি শুনে কেউ আমারে মানে খারাপ উদ্দেশ্যে দেখবেন না, আমি খারাপ করছি কিন্তু আমি খারাপ থেকে অনেক দূর এগিয়ে আসছি, আজকে আমি প্রত্যেক দিন রিকশা চালাই আর নিজে যেতটুকু কষ্ট করে এই নাভি নিয়ে কষ্ট করে নিজের ছেলে মেয়ে দুইটা নিয়ে আগের পথে মিস্ত্রি নিয়ে সুখে শান্তিতে বাস করতে পারি। সবাই আমার দোয়া করবেন আমি যেন দ্বিতীয়বার আর কোনো ভুল না করতে পারি, আর আপনারাও আমার মতন ভুল করবেন না, দেখে শুনে কোনো কাটা টুপে পাড়া দেবেন না। প্রথম স্ত্রী প্রথম স্ত্রী বিয়ে জীবনে একবারে একবারে জীবনে দুইটা বিয়ে যে কি স্বাদ কি কষ্ট ধর যে করে সে বুঝে, আমার আমার বুকটা ফাইটে দেব কিন্তু বলতে শেষ হবে না সারা দিন দিকে বড়। তো সবার কাছে একটা অনুরোধ, আপনারা কেউ দ্বিতীয়বার এই দ্বিতীয় কাজটা করতে যাবেন না, প্রথম খারাপ হোক ভালো হোক সে সবচেয়ে ভালো।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে শরীফ, শরীফের উপলব্ধি, শরীফের উপলব্ধিটা অনেক বেশি শরীফ, ভদ্র উপলব্ধি, কিন্তু সেটা কতক্ষণ পর্যন্ত ওর জীবনে থাকবে আমরা জানি না, আমাদের প্রত্যেকের জীবনেই থাকুক সেটা। আমরা আজকের মতো হ্যালোইট 920 এর এই পর্বটি শেষ করতে চাই, তবে হ্যালোইট 920 এর বাকি সেগমেন্টগুলো বাকি রয়েছে, সেগুলো আমরা শুনবো। কারা ফোন কল করেছিলেন গত সপ্তাহে, কে কি মন্তব্য করেছেন গত সপ্তাহে যে স্টোরিটি প্রচারিত হয়েছে সেটা শোনার পর, এবং একই সাথে যারা এখানে আসতে চান তাদের ফোন কলগুলো শুনবো। একই সাথে আপনাকে আহ্বান জানাতে চাই, যদি আপনার জীবনের গল্প নিয়ে আমাদের এখানে আসতে চান আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668, এছাড়া আরো কি নাম্বার রয়েছে 0961389282, আমি আবারও বলছি 0961389282।
ফোন করে ফোনের নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরছি একটু পর।
আমার নাম মোহাম্মদ আলামিন, মুমিন বাইরে কিছু টাকা পয়সা দিতে চাই। খুবই দুঃখ প্রকাশ জানাইতেছি যে এই জন্যই আল্লাহ যেন তারে সুস্থ রাখে এবং তার মনের আশাটা পূর্ণ করে। তার আশা হইলো গান। আমরা মালয়েশিয়াতে বলছি, আমরা এখানে কয়েকজন বাংলাদেশি আছি, আমরা সবাই মিলে যতটুকু পারি ইনশাল্লাহ দেবো।
আমি আনিকা, মমিনের জীবনের গল্প শুনলাম। আমাদের সমাজে মমিনদের মতো যারা আছে তাদের সাথে আমাদের কখনোই খারাপ ব্যবহার করা উচিত না, তাদের সবসময় ভালোবাসা উচিত। দোয়া করি মমিনের স্বপ্ন যেন পূরণ হয়।
ডক্টর জহিরুল ইসলাম মমিন, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তার যে গানের যে কণ্ঠটা এত মিষ্টি, যদি তার পিছনে গাইটার থাকতো তাহলে সে মমিন একসময় ভালো কিছু করতে পারবে। তো মমিন অসুস্থতা আমাদের সব লোকের পক্ষ থেকে তার জন্য অসংখ্য দোয়া থাকবে।
মিরপুর থেকে সুমা বলছি। মমিন ভাইয়ার গল্প গান শুনলাম, শুধু দুঃখ আর কষ্ট। আমিও তো দৃষ্টি প্রতিবন্ধী, মানুষ রাস্তাঘাটে দেখলে অনেক কিছুই বলে। মমিন ভাইয়া আপনি মন খারাপ করবেন না, আপনি যে গান লেখেন ফাঁকে ফাঁকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হতে পারেন।
আমি রুমান, মনিরের জীবনের গল্প শুনলাম, ওর কথাগুলো শুনে অনেক কষ্ট লাগলো। গানের গলাটা শুনে আমার মনে হলো যে ও যদি ইসলামিক কোনো সঙ্গীত বা ইসলামিক কোনো গজল গায় তাহলে আমার বিশ্বাস ও খুব ভালো করবে, খুব ভালো গাইবে। মনিরের জন্য দোয়া রইল।
আমি কারা থেকে বলতেছি, আমি মমিন ভাইয়ের পুরো গল্পটাই শুনলাম। প্রথম থেকে আসলে কষ্ট, মমিন ভাইয়ের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি। সে যে গান বলতে চায় তুমি চেষ্টা পারো, বাকিটা আল্লাহ রাখি নিবো ইনশাল্লাহ, তোমার ভাগ্যে একদিন ফসল হবে।
আমার নাম মুক্তা, আমি মমিন ভাইকে বলতে চাই যে মমিন ভাই তুমি চেষ্টা করে যাও, আল্লাহ তোমার আশা একদিন পূরণ করবে, তুমি আশা হারিয়ে ফেলো না।
আমার নাম রাজু, মমিন ভাইয়ের গল্পটা শুনলাম আমার খুব খারাপ লাগবে। মমিন ভাই যে একটা রোগে আক্রান্ত, দোয়া করি মমিন ভাই ভালো হয়ে যাক, আর মমিন ভাইয়ের যে স্বপ্ন একটা শিল্পী হওয়ার, মমিন ভাইয়ের আশা পূর্ণ করে।
আমার নাম মানিক, মমিনের গল্পগুলো শুনতেছি। মমিনকে যারা অবহেলা করছে, মমিনকে যারা দেখতে পারে না, মমিন হচ্ছে সঠিক লোক। মমিনে একটা কিছু করতে চায়, পাগলগুলোর কারণে মমিন একটা কিছু করতে পারছে না।
নূর আলম বলছিলাম, মমিনের গল্পটা শুনলাম খুবই খারাপ লাগলো। আসলে আমাদের চারপাশে এরকম মানুষ আছে তা মানুষকে দেখলে ঘৃণা করে।
আমার নাম রাজীব, আমার জীবনের কিছু গল্প আমি বলতে চাই। যে গল্প লুকিয়ে আছে আমার কষ্ট, আমার বেদনা, আমার পরিশ্রম। আমি কখনো আশা করি নাই আমি বাংলাদেশে কখনো আসবো। যদি আমাকে সুযোগ করে দেওয়া হয় তাহলে আমি আয়েশা কিছু বলতে চাই।
আমি কোনাই, ছোটবেলা থেকে অনেক আদরে একটা মেয়ে ছিলাম, তারপর একটা ছেলের সাথে রিলেশন হওয়ার পরে হাত থেকে বের হয়ে চলে যায়। আমার মা এটা সহ্য করতে পারেনি, আমার মা সুইসাইড করে। তখন ফ্যামিলি সবাই আমাকে খারাপ নিয়ে ভাবে। আপনারা যদি আমাকে সুযোগ দেন আমি আমার জীবনের গল্পটা বলতে চাই।
আমার নাম মোহাম্মদ শোভাদ আলী, মানসিক রোগে ভুগছি। আমার সমস্যা, আমি বিএ পাস করতে চাই কিন্তু সমস্যার কারণে আমি পড়তে পারছি না। আমার একটা শখ আছে গান গাওয়া, আর এই গান গাওয়ায় আমার অভ্যাস হয়ে উঠেছে। আমার জীবনে অনেক দুঃখ কষ্টের ঘটনা ঘটে গেছে, তাই আমি অনুরোধ করছি আমাকে আমার মনের কথা ও আশাগুলো দেশের সবার কাছে আমি বলতে চাই।
আমার নাম মোহাম্মদ ইয়াসিন, আমার জীবনে আমি অনেক ভালো কাজ করছি, খারাপ কাজ করছি, এগুলা
অনেক ধরনের অপমান যতন করে পরে শেষে ভয় দেখিয়ে ডিভোর্স দেওয়া হয়েছে। বছর খানিক পর আবার আরেকজনের সাথে রিলেশন হয়, তার সাথে আবার বিয়েও হয়। আমার একটা বাচ্চা হওয়ার পর সে আবার একটা বিয়ে করে। আমি হ্যালো 8920 তে আসতে চাই, প্লিজ আমাকে আপনাদের অনুষ্ঠানে আসার জন্য আমাকে কল দিবেন।
আমার নাম মোহাম্মদ জুবাইর হোসেন নিপু। 2-6 মাস পরে আমার বাবাকে বলতেছি, আমি ঢাকায় ছিলাম, যে আব্বা আপনি কি আমার ইজ্জত রক্ষা করতে পারবেন? আব্বা আপনি যদি আমার ইজ্জত রক্ষা করতে না পারেন তাহলে কিন্তু আমার ইজ্জত বাহিরে দিতে হবে। অন্য একটি ছেলে, তার 2টি বাচ্চা আছে, সেই ছেলের সাথে সম্পর্ক করে জীবনের সব কাহিনীগুলি আপনাদের কাছে বলতে চাই। হ্যালো 8920 তে একটু আসতে চাই, আপনি যদি একটু সুযোগ করে দেন।
আমার নাম সোহেল, আমি যাকে বিয়ে করি তার চোখের সামনে আমার গার্লফ্রেন্ডের সাথে বাসরাত হয়, কিন্তু আমার গার্লফ্রেন্ড নেই, কিন্তু আমার স্ত্রী এইসব দেখে এখন পর্যন্ত সে আমার সাথে সংসার করতেছে। হেলমেট 920 তে আসতে চাই, আমি আমার জীবনের গল্পগুলা বলতে চাই।
আমার নাম সোনালী, আমি জব করি। আমার ছোটবেলা থেকে আমার বাবা মায়ের সাথে আমার যা যা হয়েছে সবকিছু এফএম রেডিওতে বলতে চাই। আমার মতো যেন কষ্ট কেউ না পায়, আমাকে দয়া করে যদি এবিসি রেডিওতে চান্স দেওয়া হয়।
আমার নাম মোহাম্মদ মুন্না, আমার জীবনের গল্প অনেক কঠিন এবং আমি অনেক নিষ্ঠুর কঠিন বাস্তবতার মাঝে বড় হয়েছি। ভালোবাসা সম্পর্কিত অনেক দুর্ঘটনা আছে আমার জীবনের বিয়ে, আমার জীবনের সবকিছু মিলে আমি অনেক কিছু ভুল করছি, যেগুলো আমি হ্যালো বলে সবার কাছে ক্ষমা প্রার্থী হতে চাই।
আমি জয়, আমি 5 বছর আগে একটা খ্রিস্টান মেয়েকে রিলেশন করে বিয়ে করি। আমার সংসারটা খুব ভালোভাবেই চলছিল, আর সে আমাকে ভুলে যেতে বসেছে। সে অন্য একটা ছেলের সাথে রিলেশন করতেছে, সে আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে, কিন্তু আমি তাকে ছাড়তে চাচ্ছি না। আমি চাই আমার এই কষ্টের কথাগুলো এবিসি রেডিওতে এসে সবার কাছে বলতে।
Masha bha